Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামিল আনসারি। আমাকে আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন স্বাধীন মিউজিক অ্যাপের লাইভ স্ট্রিমে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মায়াবের ভৌতিকতায় আজকে আমি যার ঘটনা শেয়ার করব, এটি আমাকে পাঠিয়েছেন সুমন ভাই। তিনি এর আগেও আমাকে ঘটা পাঠিয়েছিলেন। তিনি মূলত ওনার পরিচিত এক হুজুর আছেন, রহিম হুজুর, ওনার থেকে ঘটনা সংগ্রহ করে আমাকে পাঠিয়ে থাকেন। রহিম হুজুর ওনার অনেক আগে থেকেই জিনে ধরা রোগীদের কেসগুলোর তিনি আসলে সমাধান করবার চেষ্টা করে থাকেন। তো সেখান থেকে অনেক কিছু ঘটনা আছে যেটা তিনি মাঝে মাঝে, বিশেষ করে যে কেসগুলো উনি হ্যান্ডেল করেছিলেন সেই ঘটনাগুলো তিনি মাঝে মাঝে সুমন ভাইকে শেয়ার করেন, এবং সুমন ভাই আমাদের এই মায়া ভর্তি কথা এটি আমাকে পাঠিয়ে থাকেন। ঘটনার শুরুতে বলে নিচ্ছি, সুমন ভাই আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন হুবহু আমি আপনাদের মাঝে সেভাবেই তুলে ধরলাম, তাহলে ঘটনার আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেদিন রহিমুজের সাথে কথা শেষ করে আমি আমার বাসায় চলে আসি। গোসল করে দুপুরে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে যাই। বিকেলে উঠে আমি মসজিদে হুজুরের কাছে যাই। হুজুর আমাকে দেখে বলে, সুমন আমার কাছে এসে বসো। হুজুর কথা মতো আমি তার কাছে গিয়ে বসি। তখন হুজুর আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কথা শুনে ভয় পেয়েছ? তখন আমি উত্তরে বলে, জি হুজুর কিছুটা তো ভয় পেয়েছি। হুজুর আমাকে পুনরায় জিজ্ঞেস করে, তুমি তো সবকিছু তোমার নিজের চোখে দেখছ এবং তুমি দেখে গিয়েছো আমি কি ধরনের কাজ করি। কয়েকদিন আগে যে তুমি বাহানা করলে তুমি আমার মতো এরকম কাজ শিখবে, এখনই কি তোমার এসব কাজ করার শিখার ইচ্ছা আছে? তখন আমি হুজুরকে বললাম, জি আমি শিখব, আমি তো আর খারাপ কিছু শিখতেছি না, আমি যা শিখব তা তো আল্লাহর কোরআন দিয়েই শিখব। হুজুর হাসিতে বলল, আচ্ছা ঠিক আছে, শিখাবো তোমাকে। তখন আমি পুনরায় হুজুরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হুজুর আমার মাথায় তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব? হুজুর বলল, হুম করতে পারো, সমস্যা নেই। তখন আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা হুজুর এত কিছু আপনার জীবনে ঘটে গেল, তারপর আপনি এই কাজ কেন ছেড়ে দিতে পারেন না? তিনি আমাকে বলে, সুমন একবার কোনো জিনিস শিখে গেলে তা কখনো ছেড়ে যাওয়া যায় না, আর জীবন মরণ তো সবকিছু আল্লাহর হাতে, আল্লাহ যদি এভাবে আমার মরণ লিখে রাখেন তাহলে এভাবেই হবে। তখন আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হুজুর ইয়াকুব জিন উনি তো আপনার সাথে সবসময় থাকে, ইয়াকুব জিন তো আপনাকে কাউকে কিছু বলতে নিষেধ করেছে, তাহলে আপনি যে আমাকে সবকিছু শিখতে বলেছেন বা সবকিছু শিখবেন বলছেন আপনার সমস্যা হবে না? তিনি বললেন, আমি যে দুদিন তোমাকে সবকিছু বলেছিলাম সে দুদিন ইয়াকুবও কিন্তু তোমার সাথে ছিল এবং আমার সাথেই ছিল, আমার ঠিক সামনেই বসা ছিল। তখন আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি আমি ইয়াকুব জিনকে দেখিনি? হুজুর কোনো উত্তর না দিয়ে হেসে বললেন, থাকো সব কথা, মাগরিবের পরে আমার সাথে দেখা করো। মাগরিবের নামাজের পর আমি হুজুরের জন্য মসজিদের বাইরে অপেক্ষা করি। হুজুর আমাকে বাইরে থেকে দেখে বলল, আসো আমার সাথে। আমি ওনার সাথে ওনার বাসায় গেলাম। ঘরের বাইরে থেকে আমি শব্দ পাচ্ছিলাম হুজুরের বউ এবং তার মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমি ঘরে প্রবেশ করা মাত্রই তারা দুজন আমাকে দেখে সালাম দিল, আমিও সালাম উত্তর দিলাম। হুজুর আমাকে অন্য একটা রুমে নিয়ে যায়। এরপর তিনি বলেন, এই ঘরে ইয়াকুবের সাথে কথা বলে উনি নাকি চিকিৎসা করেন। তখন আমি দেখলাম একজন মানুষ বসে আছে। আমি ভাবলাম হয়তো হুজুরের পরিচিত কেউ বা তার পরিবারের কেউ হবে। হুজুর তখন আমাকে বলল, তুমি বসো। কিছুক্ষণের মধ্যে হুজুর দুই কাপ চা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল, আমাকে এক কাপ দিল এবং হুজুর এক কাপ নিজে খেল। আমি হুজুরকে উদ্দেশ্য করে বললাম, ওনাকে দিবেন না? তখন আমি সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে সালাম দিলাম এবং সে কেমন আছে জিজ্ঞাসা করলাম। সেই ব্যক্তি আমার কথা কোনো উত্তর দিল না, স্বাভাবিক হয়ে সে কথা বলছিল। আমি আবার বললাম, ওনাকে চা দেন। হুজুর বললেন, উনি চা খাবেন না, আর হ্যাঁ তোমার সাথে ওনার পরিচয় করে দিচ্ছি আমি, উনি হল ইয়াকুব। এই কথাটা শুনবার পর আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে যায় এবং আমি ভীষণ ভয় পেয়ে যাই। হুজুর বলেন, সুমন ভয় পেও না, ভয় পেও না, অপেক্ষা করো, একটু বসো, সবুর করো। তখন ইয়াকুব আমার মাথায় হাত রাখলো এবং আমার মাথায় একটা ফু দিল। মনে হলো আমি খুব শান্তি অনুভব করছি, সকল কান্তি আমার দূর হয়ে গেল। আমি হুজুরকে বললাম, যখন সুমির জিন ছাড়াতে গিয়েছিলেন তখন আমি যার চেহারাটা দেখেছিলাম তার চেহারা আর এই চেহারা দুজনের সাথে তো কোনো মিল নেই। হুজুর বললেন, জিনেরা তাদের ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারে। তখনই বলেন, তুমি যেহেতু কোরআন শিখতেছ, এসব শিখতে যাচ্ছ, তখন অনেক কিছু তোমার কিন্তু সম্মুখীন হতে হবে। আমি বললাম, আমি হুজুরের মতো মানুষের উপকার করতে চাই। তখন ইয়াকুব জিন হুজুরকে উদ্দেশ্য করে বলল, আজ আমি যাই, আপনি তো জানেন চার পাঁচ দিন পরে একটা কাজ আসবে আর সেই কাজের সমাধান আমাকে খুঁজতে যেতে হবে, আর আপনি একটু সাবধানে থাকবেন কয়েকদিন। এরপর ইয়াকুব আমাকে উদ্দেশ্য করে বলে, সুমন, সব কাজই করা যায়, কিন্তু করার আগে অন্তত তোমার 10 বার চিন্তা করতে হবে, না হলে এর মাসুল দিতে হয় হারে হারে। এই বলে ইয়াকুব জিন সেখান থেকে চলে যায়। তখন আমি রহিম হুজুরকে জিজ্ঞেস করলাম, ইয়াকুব আপনাকে সাবধান থাকতে বলল কেন? হুজুর বলল, মানুষের উপকার করতে গিয়ে আমি নিজের বড় বিপদ ডেকে এনেছি। আমি বললাম, আমি ঠিক বুঝলাম না। হুজুর বললেন, চলো এখন নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে হুজুরের বাসার খাবার খেয়ে মসজিদে অবস্থান করলাম। এরপর হুজুরকে আমি বললাম, হুজুর এইবার আমাকে বলেন, আমি সবকিছু শুনতে চাই। হুজুর তখন বলতে লাগলো, ইয়াকুব প্রথম আমার কাছে এসেছিল যে সময়টা, তখন হুজুর আসে, যখন ইয়াকুব আসে তখন সে জিনের চিকিৎসা করত, মানে হুজুর তখন জিনের চিকিৎসা করার এরকম শুরু করে। তখন আমি অনেক মানুষের উপকার করি এবং ইয়াকুবের সাথে আসলে পরিচয়টা কিভাবে হয় এটা হয়তো আস্তে আস্তে আমি তোমাদেরকে বলবো। তো শুরুতে ইয়াকুব আমার কাছে জানতে চাইতো যে আসলে কিভাবে মানুষের উপকার করতে চাই। টুকটাক তো সে প্রথমে জিনের চিকিৎসা করে আমি হেল্প করতো, তারপরও এর বাইরেও কিছু আমল আমাকে শিখিয়ে দিয়েছিল যার মাধ্যমে আমি জিনে ধরা রোগীদের চিকিৎসা করতাম। তখন ইয়াকুব কাছে আমাকে অনেক কিছু শিখতে চাইতাম, কিন্তু সে বলতো যে ধীরে ধীরে হুজুর, ধীরে ধীরে সবকিছু একসাথে শিখতে পারবেন না। তো একবার একটা কাজ করতে গিয়ে আমি দুইটা জিনকে মেরে ফেলেছিলাম। তখন আমি নিজেকে অনেক বড় মনে করতে থাকি আর মনে মনে ভাবতে থাকি আমি সব কাজ করতে পারবো। আস্তে আস্তে হাতে কাজ নিতে লাগলাম, মানুষের কাছেও বেশ পরিচিত হতে থাকলাম, এলাকা আমাকে এক নামই সবাই চিনত। কিন্তু এসব নিয়ে ইয়াকুব তেমন একটা খুশি ছিল না। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি তেমন কষ্ট পাইনি, কারণ আমি জানি আল্লাহ আমার পাশে আছেন। আমার ওস্তাদ আমাকে একটা জিনিস শিখিয়েছেন আর বলেছেন, রহিম, জীবনে ভালো খারাপ যাই হোক না কেন সবসময় বলবা আলহামদুলিল্লাহ, আর নিজের কাজের চাইতেও আল্লাহর কাজে বেশি সময় দিবা। আমি তার কথা সবসময় স্মরণ রাখার চেষ্টা করি। আমার স্ত্রীর গর্ভে দুইটা বাচ্চা সেই শয়তানটা নষ্ট করে দেয়, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমার স্ত্রীকে আমি আমার আম্মার কাছে পাঠিয়ে দেই আর আমার বাসা বন্ধ করে দিয়ে আসি যাতে কোনো খারাপ কিছু ঢুকতে না পারে। আমি জানতাম সামনে হয়তো আমার সাথে খারাপ কিছু হতে পারে। ইয়াকুব আমাকে বলতো বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে সাহায্য চান এবং বেশি বেশি নামাজ পড়েন। আমি ঠিক তাই করতাম, কোনো কাজের সমাধান না পেলে আমি নামাজে দাঁড়িয়ে যেতাম এবং দুই রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য পেতাম আর কিছুদিনের মধ্যে আমি তার সমাধানও পেয়ে যেতাম। এই কথা বলে হুজুর কিছুক্ষণের জন্য চুপ থেকে নিজের চোখের পানি মুছেন। যাই হোক, আজ তোমাকে যে কথাগুলো বলবো সেটা শুনে তুমি তোমার প্রশ্নের কিছু উত্তর পাবে, হুজুর এগুলো আমাকে বলছিল। তারপর হুজুর বলেন যে এর মধ্যে আমি দুটা কাজ শেষ করি এবং আমার জীবন আগের মতো চলতে থাকে। একদিন একটা মাদ্রাসা থেকে আমার জন্য চাকরির অফার আসে। মাদ্রাসায় চাকরি করার পাশাপাশি আমি মসজিদ ইমামতিও করতে থাকি। একদিন রাতে ইয়াকুব এসে আমাকে বলে, হুজুর আপনি সাবধানে থাকবেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন? ইয়াকুব আমাকে বলল, হুজুর আপনি যে দুটা জিন মেরে ফেলেছেন তাদের পরিবার আপনাকে খুঁজছে, আপনি যেখানে যাবেন আমাকে বলে যাবেন। আমি বললাম, সমস্যা নেই, আল্লাহর রহমতে আমার কিছুই হবে না। এই কথা শোনার পর ইয়াকুব কিছু না বলে সেখান থেকে চলে যায়। প্রায় তার 20-25 দিন পর ইয়াকুব আমার কাছে আসে আর বলে, হুজুর আজ আমার ছেলের জন্য কিছু জিনকে আমি খাওয়াবো, কিন্তু আপনাকে তো বাদ রাখতে পারি না, আপনার দোয়ায় যদি আল্লাহ তাআলা আমার ছেলেকে মাফ করে দেন। তখন আমি দোয়া দিয়ে বললাম, আল্লাহ তাআলা আপনার ছেলেকে জান্নাতুল ফেরদৌসের তোমার মাকাম দান করেন। মানে ইয়াকুব যিনি ছিল কয়েকদিন আগে মারা গেছিল সেই উদ্দেশ্যে আর কি তিনি দোয়া করাতে চেয়েছিলেন। যাই হোক, আমি বললাম আমার খাবারটা আপনি আমার রুমে রেখে দিয়েন, আমি পরে খেয়ে নিব। তখন ইয়াকুব বলল, না হুজুর, আপনাকে আমার সাথে যেতে হবে। আমি বললাম, কিভাবে যাব? ইয়াকুব বলল, হুজুর, কাক রাতে আমি আপনাকে নিতে আসবো, তখন বুঝতে পারবেন। এই বলে ইয়াকুব আমাকে সালাম দিয়ে চলে যায়। পরের দিন রাতে ইয়াকুব বাসার সামনে আসে এবং বাহির থেকে আমাকে সালাম দেয়। সালাম শুনে আমি বুঝে যাই ইয়াকুব এসেছে। আমি আর দেরি না করে বাহিরে চলে যাই এবং সালামের উত্তর নেই। তখন ইয়াকুব আমাকে বলে, হুজুর, আপনি চোখ বন্ধ করেন, আমি না বলা পর্যন্ত আপনি চোখ খুলবেন না। ইয়াকুবের কথা মতো আমি চোখ বন্ধ করে দিই। তখন কতক্ষণ এইভাবে চোখ বন্ধ করেছিলাম তাই আমি বলতে পারবো না। তখন ইয়াকুব আমাকে বলে, হুজুর, আপনি চোখ খুলতে পারেন। আমি চোখ খুলে যা দেখি তা দেখে আমি অনেক অবাক হয়ে যাই। আমি কোথায় আছি আমি নিজেও জানি না। আমার চোখের সামনে বিশাল বড় মনে হচ্ছে একটা বাড়ি। বাসার সামনে অনেক বড় একটা জায়গা, আশেপাশে অনেক গাছগাছালি। বলতে গেলে এত সুন্দর জায়গা আমি আমার জীবনেও দেখি। আমি কিছু বলার আগে ইয়াকুব আমাকে বলল, হুজুর, এখানেই আমি থাকি। আমরা বেশিরভাগ যিনি এখানে থাকি, বিশেষ করে পরিবারের সদস্যরা, চলুন আমার সাথে ভিতরে। আমি আর কিছু না বলে ইয়াকুবের সাথে ভিতরে চলে যাই। বাড়ির ভিতরে গিয়ে দেখি পুরো বাড়ির ভিতরটা যেন উজ্জ্বল করছে। ইয়াকুব তার পরিবারের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। জিন্দের যে পরিবার থাকে তা আমি সঠিকভাবে এত বিস্তারিত বুঝিনি, আসলে ইয়াকুবের সাথে কথা বলেছি, ওর পরিবারের সবকিছু সবাই এখানেই থাকে। ইয়াকুবের পরিবারের সাথে আমার স্বাভাবিকভাবেই কথা হচ্ছিল। আমার কেন জানি মনে হচ্ছিল তারা মানুষ, কারণ আমি তাদেরকে দেখছিলাম মানুষের রূপেই। কিন্তু তাদের মধ্যে একটা কমন বিষয় হচ্ছে, তাদের পরিহিত সবার পোশাকই কেমন সাদা বর্ণের, যেটা আমার চোখে সাদা লাগছিল। আমি জানি না তারা আসলে সাদা বর্ণের পোশাক পরা ছিল কিনা, কিন্তু আমার চোখে লাগছে তারা সবাই সাদা পোশাকই পরা। এবং ছিল একটা সুন্দর আতরের গ্রাম এবং চারপাশ থেকে আসছিল। ইয়াকুব আমাকে তার বাড়ির একটা পাশে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি মাঠের মতো একটা জায়গা, সেখানে গিয়ে অনেক এরকম লোক সমাগম দেখলাম। কতজন লোক হবে তাই বলতে পারি না, তবে দেখে মনে হচ্ছে এখানে অসংখ্য জিন আছে, তাদের সকলে পরিহিত সাদা জুব্বা। আমার কাছে মনে হচ্ছিল তারা সবাই মানুষ। এত এত জিনের মধ্যে আমি কিছু জিনকে চিনতাম, যারা ইয়াকুবের সাথে আমার মসজিদে আসতো, আমার থেকে কোরআন শরীফের তেলাওয়াত জন্য এবং কোরআন শিক্ষার জন্য এরকম আসতো। আমাকে দেখে সবাই অনেক খুশি হলেন, আমার জন্য নানা রকমের খাবার আনলেন। আমার কাছে মনে হয়েছিল কিছুক্ষণের জন্য আমি আমার পরিবারের সাথেই আছি। আমি খাওয়া দাওয়া শেষ করে বসলাম, তখন ইয়াকুব আমাকে বলল, হুজুর, আপনি এখন আমার ছেলের জন্য দোয়া করে দেন। তখন আমি বুঝলাম ইয়াকুব আমাকে মোনাজাত করতে বলছেন। আমি চোখ বন্ধ করে মোনাজাত শুরু করলাম। মোনাজাত শেষ করে আমি ইয়াকুবকে উদ্দেশ্য করে বললাম, এবার আমার যাওয়ার সময় হয়েছে। তখন ইয়াকুব বলল, আরেকটু অপেক্ষা করেন। এই বলে ইয়াকুব ভিতরে চলে গেল। আমি একটা গাছের নিচে বসে মনে মনে আল্লাহ জিকির করতে থাকি। কিছুক্ষণ পর দেখি আমার পাশে কিছু জিন বসে আছে। এর মধ্যে একজন আমার কাঁধে হাত রেখে বললেন, রহিম, তুমি অনেক ভালো মানুষ, তাই তোমাকে আমরা এত ভালোবাসি। তখন আমি বললাম, আপনি আমার জন্য এত কিছু, আপনি আমার জন্য এই কথাটা বলতে পারলেন, আমি আপনি কি উপকার করেছি? তখন সে জিন মুচকি হেসে বলছে, অনেক কিছু করেছো তুমি, তা পরে বুঝতে পারবে। তখন আমি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার যে এখানে থাকেন কজন থাকেন? উত্তরে তিনি বলল, এটা তো তোমাকে বলা যাবে না। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, খারাপ জিন আর ভালো জিনের মধ্যে পার্থক্য কি? আমি বললাম, খারাপ সে যে অন্যের পাপের দিকে ঠেলে নিয়ে যায়, অন্যকে পাপের দিকে ঠেলে নিয়ে যায়, কিন্তু তারাই ভুলে যায় যে একদিন তারাই জাহান্নামী হবে। অন্যকে ধোকা দিলে একদিন নিজেকেই সেই ধোকায় পড়তে হয়। আর বাকি রইল ভালো জিন, যে জিন অন্যকে ভুল পথ থেকে ফিরে আনে। তারা মনে করে অন্যের উপকার করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন, অবশ্যই আল্লাহ উপকারীর উপকার ভুলে যান না। আমার কথা শুনে সে জিনটি বলল, তাহলে মানুষ কেন শয়তানের মতো হয়, শয়তানের মতো কেন আচরণ করে? তারা মারা যাবে জেনে কেন এত খারাপ কাজ করে? জাহান্নামের শাস্তি হবে জেনে কেন তারা এত ব্যভিচার করে, অন্যায় করে, মানুষকে কষ্ট দেয়? তখন আমি বললাম, একটা কথা বলি, মন দিয়ে শুনেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। মনে করুন আপনি পরীক্ষা দিতে গিয়েছেন এবং শুধু হাতে একটা কলম ছাড়া আর কিছু নিয়ে ঢুকতে পারেননি। এখন আপনার ব্যাপার আপনি কিভাবে লিখবেন। তবে পরীক্ষার খাতার নাম্বার দেওয়ার সুযোগ কিন্তু একমাত্র একজনের হাতে থাকে, আপনি জানেন আপনি যদি সঠিক লেখেন তাহলে আপনি ভালো নাম্বার পাবেন, আর যদি ভুল লেখেন তাহলে ফলাফল শূন্য। এখন আপনি কোনটি লিখবেন সেটি একমাত্র আপনিই ভালো জানেন। ঠিক দুনিয়াও আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। আপনি ভালো কাজ করলে তার ভালো ফল পাবেন এবং খারাপ কাজ করলে তার খারাপ ফল পাবেন। এর মধ্যে ইয়াকুব এসে বলে যে হুজুর চলেন, যার আগে সে জিন আমাকে বলে সঠিক পথে থেকো, আমি বললাম ইনশাআল্লাহ আল্লাহ যদি চান। তখন ইয়াকুব বলল হুজুর চোখ বন্ধ করুন আবার। আমি চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর ইয়াকুব বলল হুজুর চোখ খুলুন। আমি দেখলাম আমি আমার বাসার সামনে। ইয়াকুব চলে যাওয়ার আগে আমাকে বললো আচ্ছা হুজুর অহংকার মানে কি জানেন? আমি বললাম জি জানি। তখন তিনি বললেন কি? আমি বললাম আমি যদি বলি আমি আল্লাহর গোলাম এবং আল্লাহ আমার রব, তাহলে এটা হলো আল্লাহকে ভালোবাসা। আর যদি আমি মনে করি যে এই দুনিয়াতে আমার চাইতে বড় কেউ নাই, আমি সব মানুষের উপকার করে কি হবে, তাহলে সেটা আমার অহংকার। তখন ইয়াকুব বলল আপনার উত্তর শুনে আমি খুশি হলাম। তারপর ইয়াকুব আমাকে সালাম দিয়ে চলে যায় আর আমিও আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন বিকেলবেলা আমার কাছে একটা লোক আসে এবং আমার পেছনে নামাজ পড়ে মসজিদের এক কোণায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। আমি অনেকক্ষণ যাবত দেখি সেই লোকটি এক কোণার অনেক ধরে দাঁড়িয়ে আছে। আমি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে সেই লোকটির কাছে যাই এবং সালাম দিয়ে আর জিজ্ঞাসা করি আপনি কি কিছু বলবেন। সে লোকটি আমার সালামের উত্তর নিয়ে বলল জি হুজুর আমি কিছু বলতে চাই, যার জন্য আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। লোকটিকে দেখে মনে হচ্ছিল সে অনেকটা ভয় পেয়ে আছে। আমি তাকে জমজমের পানি খেতে দিলাম আর বললাম এটা খান, খেলে আপনার ভয় দূর হয়ে যাবে। সেই লোকটি অবাক হয়ে পানি খেয়ে বলল হুজুর আপনি কিভাবে বুঝলেন যে আমি ভয় পেয়ে আছি? আমি বললাম এসব কথা বাদ দেন, আর কি হয়েছে বলেন। লোকটি বলল আমার নাম রিফাত, আমার সাথে আমার বাবা এবং দাদাও এসেছে, তারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে তাদেরকে ভেতরে আসতে বলব। তখন আমি বললাম যদি খুবই দরকারি কথা হয় তাহলে আপনারা আমার ঘরে আসেন, আমি তাদেরকে আমার তারপর ঘরে নিয়ে যাই। পরে তাদেরকে বললাম যে এবার আপনাদের সমস্যার কথা বলুন। রিফাত বলল হুজুর সমস্যা আমাদের না, আমার ছোট ভাইয়ের। আমি বললাম কি সমস্যা খুলে বলেন। রিফাত বলল আমার ছোট ভাইয়ের নাম জসিম, সে আজ পাঁচ বছর ধরে জিনে ধরা, তাকে পাঁচ বছর জিনে ধরেছে, আমরা মনে করছি সে জিন্দার এফেক্টেড, জিনে আক্রান্ত। এখন সে এমন একটা অবস্থা আছে যে সে কারোর সাথে কথা বলে না, সারাদিন শুয়ে থাকে, কেউ ঘরে ঢুকলে তার নাম ধরে গালাগালি করে এবং বাইরে চলে যেতে বলে, কিন্তু তার চোখ মুখ বন্ধ, শরীর পুরো প্যারাজের মতো হয়ে আছে। অদ্ভুত বিষয় হচ্ছে যখন আজান দেয় তখন সে আমার আম্মাকে জোরে জোরে ডাক দিয়ে বলে খাবার দেওয়ার জন্য, ঠিক আজান যতটুকু সময় হয় সেই সময়টুকুতে সে খাবার খায়, আজান শেষ হলে খাবার রেখে আবার শুয়ে পড়ে। ও যা কিছু করে সব আজানের সময় করে, এর মধ্যে প্রতিদিন পাঁচ বক্ত আজানের সময় ওর যা কাজ দরকার সব কাজ করে নেয়, কারো সাহায্য দরকার পড়ে না। আজ আজ যে আপনার কাছে আসবো সেটা ও জানে। যখন আমরা ঘর থেকে বের হই তখন জসিমের ঘর থেকে আওয়াজ আসে আর বলে কিরে রিফাত তুই আর দুই বুড়া বেটা মিলে কই যাস, রহিমের কাছে গিয়ে কোনো লাভ নাই, ও আমার কিছু করতে পারবে না, এ বলে সে হাসতে থাকে। হাসি শেষ করে ও আবার বলে যে আমি তোদের, তোরা চলে যা আমি তোদের বাধা দিব না, তবে তোদেরও বুঝার দরকার আমি কি জিনিস, যা যা যাকে মন চায় ধরে নিয়ে আয়, দেখি কে আমার কি করতে পারে। এসব কথা জসিমের মুখ থেকে শুনে আমরা সব অবাক হয়ে যাই আর একে অপর বলতে থাকি ও কিভাবে জানলো আমরা যে আপনার কাছে যাচ্ছি। রিফাতেরই কথা শুনে আমি রিফাতকে বলতে লাগলাম প্রথম থেকে সবকিছু আমাকে খুলে বলুন। তখন রিফাত বলে যে আপনি আমার বাবার কাছ থেকে আগে শুনুন। জসিমের বাবা বলতে লাগলেন হুজুর আমি আমার পরিবার নিয়ে গ্রামের মধ্যে ভালো দিনকাল কাটাচ্ছিলাম, আমার দুই ছেলে, বড় ছেলে রিফাত আর ছোট ছেলে জসিম। বড় ছেলে রিফাত আমার সাথে আমার কাজে সাহায্য করত আর জসিম পড়াশোনা করত। হঠাৎ একদিন রাতে আমরা সবাই খাবার খেতে বসি, এর মধ্যে জসিম আমাকে বলে উঠে বাবা এসব খাবার আমার আর খেতে ভালো লাগে না, কাল থেকে আমার জন্য কাঁচা মাছ, কাঁচা মাংস, আস্তা মুরগি এবং রক্ত নিয়ে আসবা। এই কথা শুনে ঘরের সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে কি সব বলিস তুই, তুই কি পাগল গেছিস নাকি। পরে জসিম জোর গলায় বলে বাবা তোমাকে যা বলেছি তাই তুমি করো, যদি কাল থেকে আমি এগুলো না পাই তাহলে বুঝবা। এই কথা বলে জসিম খাবার ছেড়ে উঠে চলে যায়। আমরা ওকে জসিমের কথা শুনে এরকম আমলে নেই না, আমরা ভাবি হয়তো মজা করছে। পরের দিন জসিম জসমিনের খাবার খেতে সে আসে না, আমরা সবাই খাবার খেলাম, সে আসে না, তখন আসে না। রিফাত জসিমকে জসিমের কাছে যায় তার ঘরে ডাকার জন্য। কিছুক্ষণ পরেই জসিম ঘর থেকে জোরে চিৎকার আওয়াজ দেয়। আমরা সবাই খাবার রেখে জসিমের ঘরের দিকে যাই। ঘরের সামনে যাওয়ার পর রিফাত আর জসিমের কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর জসিম বলে ওঠে, বাবা তোমাকে না বলছিলাম আমার জন্য কাঁচা খাবার আনবে, কেন আননি? তখন আমি বললাম, কি হয়েছে বাবা, তোমার এরকম বলো না তুমি কি হয়েছে, আর রিফাত কই? তখন আমাকে জসিম বলে, এখন যদি আমাকে কাঁচা খাবার না এনে দাও তাহলে আমি রিফাতকে মেরে ফেলব। আমি তখন জসিমকে বলি, আচ্ছা আমি এনে দিচ্ছি, তবুও তুমি তোমার ভাইকে কিছু করো না। আমি ফ্রিজ থেকে কাঁচা মাংস এবং মাছ বের করে নিয়ে জসিমের দরজার সামনে রেখে বলি, জসিম তোমার জন্য আমি কাঁচা খাবার নিয়ে এসেছি, তুমি তোমার ভাইকে ছেড়ে দাও। তখন ভেতর থেকে আওয়াজ আসে, এগুলো দরজার সামনে রেখে সবাই চলে যাও। সেখান থেকে আমরা সবাই চলে আসি। কিছুক্ষণ পর দেখি রিফাত খাবার ঘরে আসে, তার চোখে মুখে ভয়ের চাপ। তখন রিফাত আমাকে বলে, বাবা জসিমের জন্য কি হয়েছে? আমি যখন জসিমকে বলি চল খাবার খেতে যাই, তখন জসিম আমার গলা চাপ দিয়ে ধরে আর বলে, তোদের না বলছি কাঁচা খাবার এনে দিতে, এক কথা কি বোঝিস না তোরা? এই কথা শুনে আমি চিৎকার দিই, তারপর তোমরা চলে আসো। আমরা খুব চিন্তায় পড়ে যাই, আমার ভালো ছেলেটার হঠাৎ করে কি হলো। আমার স্ত্রী তখন বলে, জসিমকে ভালো ডাক্তার দেখাতে হবে, ওর মাথা মনে কোনো সমস্যা হয়েছে। আমি আমার স্ত্রীর কথা সাই দিয়ে জসিমকে তার পরের দিন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সবকিছু চেক আপ করে বলে, জসিম একদম ঠিক আছে, ওর কোনো সমস্যা হয় নাই। তারপর কিছু ওষুধ লিখে দেয় এবং বলে, এগুলো ঠিক মতো খাওয়ান, সব ঠিক হয়ে যাবে। সেদিনের মতো বাসায় চলে আসি আমরা, রাতে আর তেমন কিছু হয় না। পরদিন রাত থেকে আবার শুরু হয় জসিমের কাঁচা খাবার খাবে এরকম উৎপাত। কেউ রান্না করা খাবার নিয়ে ওর ঘরে নিয়ে গেলে তাকে সে মারধর করে এবং গালাগালি করে, সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে। তখন মা মানে আমার মা তখন বলতে থাকে, তোর ছেলেকে একটা ভালো হুজুর দেখা। আমরাও সবাই এটাই ভাবতে থাকি। একদিন রাতে আমি মাছ ধরতে যাব পুকুরে, ঠিক তখন আমি জসিমের ঘরের দিকে যাই। ঠিক সেই সময় জসিম বলতে থাকে, কিরে জসিমের বাপ, মাছ ধরতে যাবি? আজ কিন্তু কোনো মাছ পাবি না, তোর গিয়ে কোনো লাভ হবে না। সত্যি আমি সেদিন কোনো মাছ মারতে পারিনি। আর একদিন রাতে জসিমের ঘর থেকে খাবারের শব্দ পাচ্ছিলাম, তখনই ভাবতে লাগলাম, মাছ তো জসিমকে কোনো খাবার দেয়নি, তাহলে জসিম কি খাচ্ছে? আমি রিফাতকে ডাক দিয়ে জসিমের ঘরের দিকে যাই। ঘরের দরজাটা চাপানো ছিল। আমি আর রিফাত ঘরের ভিতরে ঢুকে দেখি জসিম একটা বিড়ালের পেট কেটে তার ভেতরের নাড়িপুড়ি খাচ্ছিল। দুই হাত দিয়ে এমন ভাবে খাচ্ছিল যেন একটা মানুষ অনেকদিন যাবত না খেয়ে আছে, আর তার সামনে তার পছন্দের কোনো খাবার রাখা হয়েছে। তখন জসিম আমাদের উদ্দেশ্য করে বলে, খাবি নাকি, খাইলে আয় তোরা, অনেক মজার খাবার, এত মজার খাবার কত বছর পর যে খাইলাম নিজেও জানি না। এই বিড়ালটা আমাকে তিন দিন ধরে খুব জ্বালাচ্ছিল, আমার দিকে চোখ বড় বড় করে তাকায়, এটা আমার ভালো লাগেনি, তাই আজ ওকে খাবার বানিয়ে ফেললাম। আমার সাথে চোখ গরম দেখাবে, তারপর আমার সাথে কিছুতেই না, আমার সাথে যেই এমন করবে তাকেই মরতে হবে। এই কথা শুনে আমি আর রিফাত অনেক ভয় পেয়ে যায়, এবং বিশেষ করে রিফাত প্রচন্ড বমি করে তখন এগুলো দেখে। ভয় ভয়ে জসিমকে আমি জিজ্ঞাসা করি, বাবা জসিম তোমার কি হয়েছে, কেন ওসব খাচ্ছ, কি হয়েছে তোমার, তুমি আমাকে বলো। মনে হলো আমার কথা জসিমের কানে ঢুকে নাই, সে খুব মনোযোগ সহকারে তার খাবার খেয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর জসিম বলে, চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে এখান থেকে চলে যা। আমি আর বেশি কথা না বলে এরপর সেখান থেকে এসে পড়ি। আমি দেখলাম জসিম তার দুই হাত দিয়ে বিড়ালের মাথা এবং টান দিচ্ছিল, যেন কিছু যেন খাচ্ছিল তখন। আবার কিছুক্ষণ পর আমি যখন কিছুক্ষণ দেখছিলাম, আমি সহ্য করতে পারলাম না, রিফাতের মতো আমি তখন বমি করে দিই। তারপর আমরা সেখান থেকে এসে পড়ি। তখন রিফাত আমাকে বলতে থাকে, বাবা এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না, এই জসিম আমাদের আগের জসিম না, এই জসিমের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, ওর মধ্যে হয়তো কোনো খারাপ কিছু আসর করেছে। আমি রিফাতের কথা সম্মতি জানাই আর বলি, এখন কি করা যায়। তখন আমরা সিদ্ধান্ত পুরোপুরি নিয়ে ফেলি, ওকে একালে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাব। পরদিন আমাদের বাসা থেকে খানিকটা দূরে একটা মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাই। সেই হুজুর আমাদেরকে দেখে বলে, আজ আমি কিছু করতে পারবো না, আপনারা দু তিন দিন পর জসিমকে নিয়ে আমার কাছে আসবেন, তবে আজকের জন্য এই পানি পরা আর তাবিজটা নিয়ে যান। হুজুরের কথা মতো আমরা চলে আসি এবং দুদিন পর জসিমের সাথে আর কোনো সমস্যা হয় না। দুদিন পর হুজুর আমাকে ফোন দিয়ে বলে তার সাথে একবার দেখা করার জন্য। আমি আর ফোনে কিছু জিজ্ঞেস না করে তার কাছে চলে যাই। হুজুর কাছে যাওয়ার পর হুজুর বলে, আপনার ছেলের এই সমস্যার সমাধান করা আসলে সম্ভব না আমার। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম কেন, তখন হুজুর বললেন, যেদিন আপনি আমার কাছ থেকে তাবিজ এবং পানি পড়া নিয়ে যান সেদিন রাতে আমি আমার এক জিনকে খবর আনতে পাঠাই জৈসিমের এই অবস্থা কেন। পরে সেই জিন আমাকে এসে জানায় তার দ্বারা এটা সম্ভব না। আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে, তখন জিনটি বলে জৈসিমের মধ্যে যে কবজা করে আছে সে কে আপনি জানেন, যদি জানেন তাহলে আপনিও তার কাছ থেকে দূরে থাকবেন। আমি বললাম কে সে, তখন জিনটি বলল তার নাম হলো খানজা। আপনাকে বোঝাতে পারবো না সে কত বড় মাপের পদ জিন। এই কথা বলে আমার সে জিন চলে যায়। আমি আমার জিনের কথা পাত্তা না দিয়ে ভাবলাম এই কাজ আমি করতে পারবো, দেখি চেষ্টা করে কি হয়। আমি নামাজ শেষ করে ঘরে যাই। মাঝরাতে আমার ঘরের আশপাশ থেকে অনেক শিয়ালের চিৎকার ভেসে আসতে থাকে। মনে হতে লাগলো 100টির বেশি শিয়াল একসাথে ডাক দিচ্ছে। আমি মনে মনে ভাবলাম গ্রামে শিয়াল থাকতেই পারে। আমি বাত্তানাদের রুমে চলে যাই, লাইটটা অফ করে। যখনই ঘুমাতে যাব ঠিক তখন আমার টিনের চালের ঢিল পড়ার শব্দ হয় একবার বৃষ্টির মতো করে। আমি বিরক্ত হয়ে বাইরে গিয়ে দেখার চেষ্টা করি কি হচ্ছে, কিন্তু দেখলাম সবকিছু স্বাভাবিক। আমি তখন মনে মনে দোয়াদোয়া করতে লাগলাম এবং ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। এরপর আমার আর কিছু মনে নেই। ফজর আজানের পর আমার হুশ ফিরে আসে আর আমি বাইরে থেকে শুনতে পাই, কালকে যদি তুই জসুমের কাজ হাতে নিস বা করার চেষ্টা করিস তাহলে আজ যা করি নাই কাল তাই করে যাব। ও তুই তো জানিস না তোর সাথে কি করা হয়েছে। আমি বলছি তোকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলাম যা ভাবলে তুই নিজে মরে যাবি। কিছুক্ষণ পর তোর ফোন আসবে আর ফোন আসলে তুই সব বুঝবি। আর হ্যাঁ মনে রাখিস সবার সাথে ফাজলামি করিস না, আর আমার নামটাও মনে রাখিস খানজাব। এই বলে সে চলে যায়। ফজরের আজানের পর আমার ফোনে একটা কল আসে, এরপর আপনাকে আর বলতে পারবো না সেই শয়তানটা আমাকে কোথায় নিয়ে গিয়েছিল। আপনি অন্য কোনো ভালো হুজুর দেখেন, আমাকে মাফ করে দেন এবং এখান থেকে চলে যান। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি আর ভাবতে থাকি কি হলো আমার ছেলের সাথে আর এটা সমাধানই বা পাবো কোথায়। সেদিন রাতে আমার ঘুম ভেঙে যায় কিছু কথার শব্দে, কিন্তু কথাগুলো কি ঠিক আমি বুঝতে পারছিলাম না। আমি উঠে দেখার চেষ্টা করি সেই কথাগুলো হচ্ছে কোথা থেকে। খুঁজতে থাকি আমি জসিমের ঘরের এরকম পিছনে যাই খুঁজতে খুঁজতে আর কি। আমি গিয়ে দেখি জসিম কাউকে কিছু করার জন্য হুকুম দিচ্ছে কিন্তু ওর সামনে কেউ নেই। আমি বোকার মতো ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। এরপর জসিম আমাকে বলে, বাবা কি লাভ হুজুরের কাছে গিয়ে, যাকে আনো না কেন কোনো কাজই হবে না, কেউ আমার কিছু করতে পারবে না। তখন আমি বললাম, কে তুমি, আমার ছেলেকে কেনই বা কবজায় রেখেছ। তখন জসিম আমাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা বলতো এই রাত এবং দিনের পার্থক্যটা কি। আমি বললাম জানি না। তখন জসিম আমাকে বললো, সারাদিন মানুষ ইবাদত করে, রাতে সেই ইবাদত আমরা নষ্ট করে দিই, সেটা যেভাবেই হোক মানুষের ভালো চাইতে খারাপ কিছুতে আগ্রহ থাকে বেশি, তুই বুঝবি না, যা চলে যা, আমাকে আর জড়াতে আসবি না, তাহলে তুইও আর ছাড় পাবি না। আমি আর ভয় কিছু করিনি, আমি আমার রুমে চলে আসি। পরদিন রিফাত আরো একজন বড় হুজুরের খোঁজ নেয়। বিকালের দিকে জসিমকে নিয়ে সেই হুজুরের বাসায় যায়। হুজুর জসিমকে নিয়ে তার রুমে গিয়ে রুমে নিয়ে যান এবং রুমে গিয়ে ওনার সাথে কিছু কথাবার্তা বলেন। হুজুর কিছু সুরা পরে জসিমের শরীরে তখন ফু দেন। এভাবে এক দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে এরকম আমরা অপেক্ষা করেই যাই, কিন্তু কোনো জিন সে হুজুর হাজির করতে পারেন না। হুজুর অনেকটা অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর জসিমের শরীর একাই ভারী হয়ে আসে। হুজুর বুঝতে পারে শয়তানটা একা এসেছে। হুজুর তখন কিছু সুরা পরে ফুদলে যাবে। ঠিক তখন জসিম বলে ওঠে, হুজুর সাহেব আমি চলে আসছি, কি দরকার এসব করার, তিন ঘন্টা যেখানে ডেকে আনতে পারেননি সেখানে আমাকে কি আটকে রাখতে পারবেন, আপনার কি মনে হয় এত ক্ষমতা আপনার আছে। আপনার কষ্ট দেখে আমি নিজে চলে আসলাম, বলেন কিসের এত কষ্ট আপনার। তখন হুজুর রেগে গিয়ে বললেন, এই ছেলেকে কেন কষ্ট দিচ্ছিস, ওর কি ওরা ও তোর কি করেছে আর কেন বা পরিবারকে কষ্ট দিচ্ছিস। তখন জিনটি বলে, আপনার সব প্রশ্ন উত্তর পাবেন, তবে তার আগে আমার একটি প্রশ্ন উত্তর দেন। হুজুর বলে, বল তোর কি প্রশ্ন। জিনটি বলে, আচ্ছা বলেন মানুষ জাহান্নাম যাবে জেনেও খারাপ কাজ কেন করে। এই কথা শুনিয়ে হুজুর কিছুক্ষণের মধ্যে চুপ হয়ে যায়। জিনটি বলে, আমি জানি এর উত্তর আপনার কাছে নাই, তবে আমি আপনার প্রশ্নের একটাই উত্তর দিতে পারি, আর তা হলো আমি যে কারণে এসেছি সে কাজ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আর হ্যাঁ, আমার নামটি মনে রাখবেন, খানজা। এই কথা বলে সে চলে যায়। তখন হুজুর বলে তার দ্বারা এই কাজ করা সম্ভব না, আর তার এত শক্তি নাই সে তার সাথে পেরে উঠবে। তার চেয়ে ভালো এবং তার চেয়ে যদি বড় বাপের হুজুর পাওয়া যায় তাকে দেখাতে পারে। এই কথা শুনে আমি জসিমকে নিয়ে সেখান থেকে চলে আসি। জসিমকে তার রুমে রেখে আমি যখন বের হতে যাব তখন জসিম আমাকে উদ্দেশ্য করে বলে, খানজা পারে না, এমন কোনো কাজ নেই। তখন আমি কান্না করে জসিমের ভিতরে থাকে সেই জিনকে অনুরোধ করে বলি, আপনি আমার ছেলেকে ছেড়ে দিন, তার বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দিব, যদি বলেন আমার জীবন দিতে তাও আমি দিয়ে দিব, তবু আপনি আমার ছেলেকে ছেড়ে দিন। জসিমের ভিতরে থাকা তখন সে জিনটি বলে, শয়তান কখনো কাউকে মাফ করে, আর তোকে বলে দিই যাকে ইচ্ছা দেখান হয়ে দেখা, কিন্তু আমি তোর ছেলের শরীর থেকে কোথাও যাব না, আমাকে কেউ হারাতে পারবে না। তবে হ্যাঁ, তুই যতবার কোনো হুজুরের কাছে যাবি ততবারই আমি তোর ছেলের কোনো না কোনো ক্ষতি করবই, এটা তোকে বলে রাখলাম। এই কথা শুনে আমি কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে আসি। এরপর থেকে আমি আর কোনো হুজুরের কাছে যাইনি। যদি আমার ছেলে কোনো ক্ষতি হয়ে যায় এই ভয়, নিজের চোখের সামনে এসব দেখতে দেখতে নিজের মন একটা সময় পাথর হয়ে গেছে। তারপর মনে সান্ত্বনা দিয়ে চেষ্টা করি ছেলেটাকে হয়তো অন্তত বাঁচাতে পারবো, অনেক নিজে আমল করতাম ছেলেকে বাঁচানোর জন্য। এটা বলতে বলতে যখন সেই লোকটি কান্না করে থাকে তখন আমি জিজ্ঞাসা করি, মানে রহিমত জিজ্ঞাসা করে, এরপর কি আপনি আর কোন হুজুর কাছে যাননি বা তাকে দেখাননি? তখন তিনি না সূচক সম্মতি জানান। এরপর বলতে থাকেন, আরেকদিন রাতে আমাদের পাশের বাসায় একটি সাপ ঢুকে যায়। এই কথা শুনে আশেপাশে মানুষ জড়ো হয়ে সাপ ধরার জন্য লাঠি জোড়ানি বের হয়। সবাই খোঁজাখুঁজি শুরু করে কিন্তু সাপটাকে কোথাও পায় না। একটা সময় সাপটাকে না পেয়ে যে যার বাড়িতে চলে যায়। যেই বাড়িতে সাপ ধরতে গিয়েছিলাম সেই বাড়ি এবং আমাদের বাড়ির মাঝখানে তাল গাছ পড়ে। সেখানে আসার সময় আমরা দেখি তাল গাছের পাশে দাঁড়িয়ে জসিম কিছু একটা ধরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল সে কিছু একটা খাচ্ছে, তবে কি খাচ্ছে বোঝা যাচ্ছিল না। তখন আমি জিজ্ঞাসা করি, বাবা জসিম তুমি এখানে কি করো রাতে? তখন জসিম কোনো কথা না বলে শুধু খেতে থাকে। সেখানে থাকা আমরা কয়েকজন গিয়ে জসিমের সামনে গিয়ে দেখি জসিম সেই সাপটাকে কামড়ে কামড়ে খাচ্ছে, আর জসিমের চেহারাটা খুবই ভয়ঙ্কর ছিল। জসিমের পুরো মুখে আর শরীরে ছিল রক্তের জমা দাগ। জসিমের হাতে নখগুলো মনে হচ্ছিল তখন অনেক বড়। এটা দেখে অনেকে আমরা ভয় পেয়ে যাই। ওইখান থেকে আমরা জসিমকে কোনোভাবে ধরে বাসায় নিয়ে চলে আসি। জসিমের মা এই কথা শুনে কান্না ভেঙে পড়ে। এভাবে কেটে যায় 2 বছর, কিন্তু আমি একটা জিনিস দেখি, আমার ছেলের তেমন কোনো ক্ষতি হচ্ছে না। আস্তে আস্তে হুজুর দেখানোর হালটাও ছেড়ে দিই। কিছুদিন পর থেকে খেয়াল করলাম আমার ছেলের রাত 9টার দিকে সে বাড়ি থেকে কোথায় চলে যায় এবং ফজরের আজানের আগে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। এইভাবে প্রতিদিন চলতে থাকে। আমি আর ভয় কিছু বলতে পারতাম না। একদিন সাহস করে আমি জসিমের পিছন পিছন যেতে থাকি। আমার ইচ্ছা ছিল আজ আমি দেখব জসিম এত রাতে কোথায় যায়। আমি জসিম থেকে 10-15 দূরে ছিলাম। আমি দেখলাম জসিম একটা জঙ্গলের ভিতর ঢুকলো। আমি ওর পিছনে গিয়ে দেখলাম ও একটা জায়গায় গিয়ে থামলো এবং হাতে তালি দিল। কিছুক্ষণের মধ্যে জসিমের চারপাশে কালো ছায়া দিয়ে ভরে গেল, আর জসিমকে রাজুকে সিংহাসনের মতো একটি চেয়ারে দিল বসার জন্য। আর আশেপাশে থাকা সকল ছায়ামূর্তিগুলো জসিমকে কুর্নিশ করছিল। দূর থেকে আমি দেখতে পেলাম জসিম তাদের উপর রাগ দেখাচ্ছে এবং তাদেরকে শাসন করছে। কিছুক্ষণ পর জসিম সেই ছায়াগুলোতে কোনো কিছু বলে এবং কথা মতো কি জানি কথা বলছিল এবং তারপর সেখান থেকে চলে যায় ছায়া। আর একটা লোককে ধরে নিয়ে জসিমের কাছে সামনে আনা হয়। জসিম তার 2 হাত দিয়ে সেই লোকটিকে মনে হচ্ছিল সজোরে মারছে। হঠাৎ করে দেখলাম বিকট হাসির শব্দ সেখান থেকে আসছে, আর সেখানে থাকা ছায়াগুলো যে যার মতো করে কোনো একটা মৃতদেহ আছে সেখান থেকে খুবলে খুবলে কিছু একটা খাচ্ছে। এই সমস্ত কিছু আমি আর নিতে পারি না। আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমি দেখি আমি আমার নিজের ঘরে। রিফাত আমাকে বলে, বাবা কি হয়েছে তোমার? তখন আমি রিফাতকে সবকিছু খুলে বলি। তখন রিফাত আমাকে বলে, আমি তো তোমাকে বাসার পাশের গাছের নিচে অজ্ঞান অবস্থা পেয়েছি। এই কথা শোনার পর আমি আর কিছু বুঝতে পারিনি। তাহলে আমি রাতে কোথায় গিয়েছিলাম? রাতে আমি জসিমের ঘরে যাই। জসিমের ভিতরে থাকা জিনকে জসিমের ভিতরে থাকা জিন আমাকে বললো, রাতে কেমন মজা দিলাম, হ্যাঁ কত রাতে কেমন মজা পেলি,
ভালোই তো মজা পেয়েছিস, তাই না? আমি জসিমের কথা শুনে পুরো অবাক হয়ে যাই আর ভাবতে থাকি জসিম আমাকে কিভাবে দেখলো। জসিমের ভিতরে থাকা জিনিসটা আমাকে বলল, হিরে মনে মনে কি ভাবছিস আমি দেখলাম কি হবে? আরে আমার চোখের অভাব নেই, তোকে তো শুধু সামান্য জিনিস দেখিয়েছি, পরের বার এর চাইতে ভয়ানক কিছু দেখবি যদি আমাকে জ্বালাতন না করিস। যা এখন আমার সামনে থেকে, তুই যেটাই দেখবি তুই মনে হবে এটাই ভয়ানক কিছু ঘটছে, আমাকে আর জ্বালাস যা। এরই মধ্যে আমি একজন হুজুরের খবর পাই। আমি কাউকে না জানিয়ে সেই হুজুরের কাছে যাই। হুজুরকে সবকিছু খুলে বলি। হুজুর শোনার পর বলে তারও কিছুটা সময় লাগবে, একদিন তিনি সময় চান। তখন আমি বাসায় চলে আসি। পরদিন হুজুর আমাকে ফোন দেয় এবং বলে তার সাথে দেখা করবার জন্য। আমি বিকেলে তার সাথে দেখা করতে যাই। হুজুর আমাকে বলে, আপনার ছেলের মধ্যে অনেক খারাপ একটা জিন আছে, আপনার ছেলের কিছু বাজে অভ্যাস ছিল যার কারণে তার এই অবস্থা। আমি তখন হুজুরকে বললাম, হুজুর আমি এসব কিছু বুঝতেছি না। তখন হুজুর বলল, আপনার ছেলে অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে বাইরে সময় কাটাতো। একদিন রাতে বাহির থেকে বাসা আসার সময় এক বাজারের পাশ দিয়ে আসছিল, সেখানে কিছু ছায়া দেখে তাদের উপর ইট ছুড়ে মারে কিছুই না বুঝে। তখন তারা রেগে যায় আর আপনার ছেলেকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আপনার ছেলে ভয় না পেয়ে উল্টা তাদের গালিগালাজ করে এবং ইট ছুড়ে মারতে থাকে। জানি না কেমন করে আপনার ছেলে সেখান থেকে বেঁচেছে, সে হয়তো আল্লাহর রহমত ছিল। এরপর আর কিছু জানতে পারেনি। আমি তখন হুজুরকে বললাম, এর কোনো সমাধান নেই? হুজুর বলল, আল্লাহ চাইলে সবই সম্ভব। দুদিন পর আমি আপনার বাসায় যাব, দেখি চেষ্টা করে কোনো কিছু করা যায় কিনা। হুজুরের কথা শুনে আমি বাসায় চলে আসি। বাসায় আস্তে আস্তে রাত হয়ে যায়। বাসায় ঢুকতে দেখি জসিমের হাতে, সে জসিমের হাতে দা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন দেখলাম জসিম অনেক রেগে আছে এবং মুখ দিয়ে ঘর ঘর শব্দ করছে, আর জসিমের পায়ের নিচে একটা কুকুর ছিল। কুকুরের মুখের মধ্যে জসিমের পা দিয়ে সে চেপে ধরে আছে আর আমাকে দেখে বলছে, তোকে বলছিলাম না কোন হুজুর আর কিছু এরকম আমাকে আমার ব্যাপারে কোন হুজুর দেখাতে যাবি না, তারপর কেন বাবা সেসব জায়গায় যাস? হ্যাঁ তোকে এতবার সাধন করার পরও তুই কথা শুনিলা, ঠিক আছে এবার তুই দেখবি আমি কি করতে পারি, তোকে আর তোর পুরো পরিবারকে আমি কিভাবে মারি তুই দেখবি, তাহলে দেখ। এইটা বলে জসিমের হাতে থাকা দা দিয়ে এক কোপে কুকুরের গলাটা কেটে ফেলে। এটা দেখে আমি খুব জোরে চিৎকার দিই, কিন্তু আমার চিৎকার শব্দ আমি নিজে শুনতে পাচ্ছিলাম না। জসিম বলে, এই চুপ, একদম চুপ, আর একটা কথা বললে তোর গলা আমি কেটে ফেলবো। আমি ভয়ে চুপ করে থাকি। জসিম বলল, জানোস আমার পছন্দের খাবার কি, এই যে দেখ। জসিম দুই হাত দিয়ে কুকুরটাকে মনে আরেকটা কোপ দিল, তারপর দেখলাম উল্টাপাল্টা অনেক খাওয়া খাচ্ছে। সে অনেক কিছু বলছিল জসিম, এটা দেখে আমার হাত পা বাঁশ হয়ে যায়, আমি নাড়াচাড়া করতে পারি না। জসিম বলে, দুদিন পরে হুজুর আনবি তাই না, আসতে দে আমিও দেখতে চাই ওর কত বড় ক্ষমতা। এই বলে জসিম ঘরের দরজা লাগিয়ে দেয়। আমারও তখন শরীর হালকা হয়ে যায়। আমি তখন আমার ঘরে চলে আসি। আমার স্ত্রী আমাকে দেখে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন আমি স্ত্রীকে সবকিছু খুলে বলি আর বলতে থাকি, আমার ছেলেটার কি হয়েছে, আমার ছেলেটা কি আগের মতো ঠিক হবে না? তখন আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দেয় এবং আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এবং এর মাঝে আমিও বাইরে গিয়ে দেখতে যাই জসিম যে কাজটা করছে ঠিক ছিল কিনা, বাইরে আসলে যে কুকুর জ্যাক করে ফেলেছে ঠিক দেখেছে কিনা। আমি আমার স্ত্রীর সঙ্গে গিয়ে দেখি ওখানে কিছুই নাই, সবকিছু নর্মাল। তখন আরো ভয় পেয়ে যাই এবং এরপর আমি আমার রুমে এসে পড়ি, শুয়ে পড়ি আমি। তখন রহিম হুজুর এই কথাগুলো শুনছিল। রহিম হুজুরকে তখন সে লোক বলছিল, হুজুর আমার ছেলে কিছু খায় না, শুধু রাত হলে ঘরে যত পোকামাকড় আছে এগুলো মনে হচ্ছে সে কিলবিল করে কোথায় কিনটা ঘুরে বেড়ায়, খাপ করে ধরে সে খাওয়ার চেষ্টা করে। আর তো বললাম কাঁচা উল্টাপাল্টা অনেক খাওয়া দরকার, আমি এগুলো সহ্য করতে পারছি না, যার জন্য আমি জসিমের ঘরে যাওয়াটা বন্ধ করে দিই। সেই লোক আবার বলা শুরু করে। দুদিন পর হুজুর আমার বাসায় আসে এবং এসে আমাকে বলে, শয়তানটা আমাকে গত দুই দিন অনেক জ্বালিয়েছে, আজ আমি দেখব ওর কত বড় ক্ষমতা। হুজুর রেগে জসিমের ঘরে যায় এবং গিয়ে ঘরে দরজা বন্ধ করে দেয়। 15 মিনিট পর হুজুর জসিমের ঘর থেকে বের হয়ে আসে এবং এসে বলে, এই কাজ আমি করতে পারবো না, মাফ চাই। এই কথা বলে হুজুর সেখান থেকে চলে যায়। যখন হুজুর চলে যায় তখন জসিম ঘরে বসে হাসতে থাকে আর বলতে থাকে, তোর গোপন কথা যদি তোকে বলে দিই তাহলে তো ভয়ই পাবি, আর যদি সেটাকে একটু রস মাখিয়ে বলি তাহলে তো পুরাই জমে যাবে, তাই না? ঠিক তোর আনা হুজুরের সেম অবস্থা হয়েছে। এই বলে জসিম হাসতে থাকে। আরেকদিন রাতে দেখি আমার ছেলে পুরো শরীর রক্তে ভরা। মনে হলো কোনো খুন করে এসেছে। আমি খুব ভয় ভয় ছিলাম। রসিম সোজা ওর রুমে ঢুকে যায়। আমি ভয় ভয়ে রসিমের রুমে যাই। রসিম আমাকে সুন্দরভাবে ডাক দেয়। আমি জিজ্ঞাসা করি, রসিম তোর শরীরে তো রক্ত কিসের? রসিম নিজের শরীরের দিকে তাকিয়ে থেকে বললে, কি জানি বাবা, আমি তো কিছু জানি না। এই বলেই রসিম রুমে শুয়ে পড়ে। এভাবে চলতে থাকে প্রতিদিন। রসিম যা কিছু করে করার পর সব কিছুই ভুলে যায়। আর এরকম সমাধানও আমরা আর করতে পারি না। আস্তে আস্তে আমার ছেলের শরীর শুকিয়ে যেতে থাকে। আমার স্ত্রী নামাজ পড়তেও ভুলে যায়। এমনকি দিন গেছে আমরা না খেয়েও থেকেছি, আর খেয়ে আসার পর হাত ধুতে ভুলে যেতাম। কি হতে লাগলো আমাদের পরিবারের সবার সাথে কিছু বুঝে উঠতে পারিনি। তো একদিন এরকমই এক রাতে খুব বৃষ্টি হয়। আমি গোয়াল ঘরে যাই আমার গরুকে দেখার জন্য। তখন আমি দেখি জসিম বাসার পেছনের দিকে যাচ্ছে। আমি জসিমের পেছন পেছন যেতে থাকি। আমি দেখলাম জসিম পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। জসিমের সামনে দিকে এরকম দুইটা হাত বাড়িয়ে বিড়বিড় করে কিছু বলতে রাখলো। তারপর আমি যেটা দেখি যে সে পানির মাছ দিয়ে মনে হয় হাঁটা শুরু করলো। আমরা তো তাও মাছ দিয়ে একদম সাঁতার কাটি, দেখলাম যে না, তার বুক পর্যন্ত পানিতে এসে নর্মাল পানিতে হেঁটে যাচ্ছে। এটা দেখে আমি পুরো অবাক হয়ে যাই, কারণ আমাদের এই পুকুরটা ছিল অনেক গভীর, কিন্তু সে এভাবে কিভাবে হেঁটে যাচ্ছিল? কি করে আমার ছেলে পানির উপর পানির ভিতরে এরকম হেঁটে যাচ্ছে? তারপর হঠাৎ করে দেখি পুকুরকে মাঝখানে এসে দাঁড়ায় এবং এক হাত মাথার সব পানি থেকে ডুব দেয়। অনেকক্ষণ ধরে সে আর তাকে আমরা দেখি না। প্রায় 10 মিনিট পর তাকে আমি দেখি একটা বড় মাছ তুলে সেটাকে সে ফেলে তাকে সেই পুকুর পাড়ের মাঝখানে। তখন আমি বুঝে যাই আস্তে আস্তে আমার ছেলের সাথে আরো অনেক খারাপ কিছু ঘটবে। জানেন, আমি আমার ছেলেকে ভালো করার জন্য কোনো ত্রুটি রাখি না, কিন্তু আমি সব দিক থেকে ব্যর্থ হয়েছি। ছেলেকে নিজের কাছে রাখতে পারতাম না। একদিন ছেলেকে নিজের কাছে রাখলাম, ভাবলাম আজকে হয়তো আমার ছেলে আমার কাছে থাকলে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু আমি ভুল ছিলাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে একটা স্বপ্ন দেখে। স্বপ্ন ছিল জসিম দূরে দাঁড়িয়ে আছে এবং তার এক হাতে একটি শিয়ালের বাচ্চা, আরেক হাতে একটি বটি। একটি গাছের মধ্যে জসিম তার আম্মুকে রশি দিয়ে বেঁধে রেখেছে। আস্তে আস্তে সে তার আম্মুর কাছে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে থামাতে, কিন্তু পারছি না। আমার মনে হতে লাগলো 3-4 জন মিলে আমাকে ধরে রেখেছে। আমি দেখলাম জসিম তার আম্মুর কাছে গিয়ে কিছু একটা বলল। আমি খেয়াল করলাম, শুনলাম সে তার আম্মুকে বলে, আম্মু আমাকে নিয়ে তোমাদের অনেক সমস্যা, তাই না? আজ সকল সমস্যার সমাধান এখানে শেষ করে দিব। এই নাও বটি, এই বটি দিয়ে আমাকে মেরে ফেলো, তাহলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। জসিমের আম্মু কান্না করতে থাকে। এটা দেখে জসিম বলে, আম্মু আমাকে যদি তুমি না মারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা বলে জসিম তার আম্মুর গলায় বটি দিয়ে একটা কোপ দেয়। এটা দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠি, দেখি জসিমার পাশে বসা। আমি আরো ভয় পেয়ে যাই, জসিম এত রাতে ভেবে বসে আছে কেন? আমি পাশে তাকিয়ে দেখি আমার স্ত্রী ঠিকভাবে ঘুমাচ্ছে। তখন জসিম আমাকে বলো, বাবা তুমি যেটা দেখেছো ভুল দেখোনি, আস্তে আস্তে এটাই হবে তোমার সাথে আর আমুর সাথে। এইটা শুনে আমি দোয়া পড়তে থাকি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি আমার সামনে জসিম নেই। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাই। কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারি না। এসব ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে যাই আমি জানি না। পরের দিন সকালে আমি জসিমের মাকে সবকিছু খুলে বলি। জসিমের মা এই কথা শুনে বলে, তুমি তাড়াতাড়ি একজন ভালো হুজুরকে দেখাও, না হলে আমার ছেলেটা মরে যাবে। আমিও তাই চিন্তা করতে থাকি। একদিন বিকেলে আমি বাজারে যাই। চা খেতে খেতে কিছু লোকের সাথে আমার ছেলের ব্যাপারে কথা বলি। তারা আমাকে কিছু ভালো হুজুরের খোঁজ দেয়। বাজার করে বাসে আসতে আসতে মাগরিব আজান দিয়ে দেয়। আমি যখন মাছ পথে আসি আমার কাছে মনে হচ্ছে আমার পেছনে অনেক মানুষ হাঁটছে। আমি ভাবলাম হয়তো বাজার করে কাজ শেষ করেছে, বাসায় কেউ হয়তো আশেপাশে অনেকে এরকম বাসা যেতে পারে, তারা হয়তো এরকম পিছিয়ে থাকতে পারে। তাই ভাবলাম তাদের সাথে কথা বলতে বলতে যাই, কিন্তু পিছনে ঘুরে দেখি কেউ নাই। আমি অবাক হয়ে যাই। কিছুক্ষণ আগেও তো আমার পিছনে অনেক মানুষ সব এরকম মানুষ হাঁটাচলা করছিল, এরকম শব্দ পাচ্ছিলাম। আমি তখন বুঝে যাই আমার সাথে হয়তো খারাপ কিছু হবে। তাই আমি তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য হাঁটা শুরু করি। আমার বাসার থেকে খানিকটা দূরে একটা বাস যাওয়ার পরে আমি যখন সেই বাস যাওয়ার কাছে আসি তখন আমি দেখি সবগুলো বাস একসাথে নড়ছে। আমি চারপাশে তাকিয়ে দেখি কোনো বাতাস নেই। কিছুক্ষণের মধ্যে সব বাস আমার সামনে শুয়ে পড়ল। মনে হলো বাসগুলো আমার সামনে যাওয়ার জন্য এরকম আমাকে নিষেধ করছে। আমি কি করে বুঝতে উঠতে পারছিলাম না। আমি ওখান থেকে দাঁড়িয়ে থাকি এবং আল্লাহকে স্মরণ করতে থাকি। যখন আল্লাহকে স্মরণ করতে থাকি ঠিক তখন বাস যাওয়ারগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে যায় ঠিক আগের মতো। আমি বাজারের ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে দৌড় দিই। বাসার সামনে যখন আসি তখন জসিম আমার দিকে তাকিয়ে এরকম হাসতে থাকে এবং সে আমার দিকে এগিয়ে আসে আর বলে, কি বাবা এতটুকু দিয়ে ভয় পেয়ে গেলে, সামনে তো আর অনেক কিছু বাকি, ভয় পেতে নেই, যাও ঘুমায় যাও। তখন আমার আর কিছু কিছু বলার শক্তি নেই, আমি রুমে চলে আসি। সেদিন আর তেমন কিছু হয়নি। সকালবেলা যখন বাসা থেকে বের হতে যাব তখনই দেখি বাসার আশেপাশে লোক তাড়াহুড়া করে কোথায় যেন যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার সব কোথায় যাও? তাদের মধ্যে একজন বলল, খায়রুল মারা গেছে, আর কে যেন তাকে মেরে উল্টা করে কাদার মধ্যে গেড়ে রাখছে। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই। আসলে খায়রুল হচ্ছে যার চায়ের দোকানে বসে আমি হুজুরের খোঁজ নিচ্ছিলাম। আমি তাদের সাথে এরকম এই কথাগুলো শুনেছি। যখন এই খায়রুলের কথা আমি চিন্তা করতে করতে সবাই যখন দৌড়ি দিচ্ছে তখন লাস্টে আমি দেখতে যাই। আমার মনে মনে জসিমকে সন্দেহ হয়। আমি গিয়ে দেখি পুলিশ যখন লাশটিকে উদ্ধার করছে আমি ভিড়ের মধ্যে দিয়ে ঢুকে দেখি লাশটি মাটিতে রাখা আর লাশের পুরো পেট আলাদা করা, শরীর পুরো রক্তে ভেজা। পুলিশ লাশটাকে ময়নাতদন্ত করার জন্য নিয়ে যায়। আমি মনে মনে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আমি তাড়াতাড়ি বাসায় আসি এবং এসে জসিমের ঘরে যাই। গিয়ে দেখি জসিম ঘুমাচ্ছে। আমি রুমে যেতেই জসিম বলল, বাবা তুমি মনে মনে যা ভাবছ তাই হয়েছে। খায়রুলকে গালি দিয়ে বলে ও তোকে হুজুরে খোঁজ দেয় তাই না, তাই ওকে আমি আজ কবরের খোঁজ দিয়ে দিলাম। কিন্তু তখন আমি ভাবলাম ওকে তো সহজভাবে মানলে হবে না, আজ তোকে ও হুজুরের খবর দিয়েছে, কাল অন্য কেউ তোকে হুজুরের খবর দিবে, তাই ওই হারামির বাচ্চাকে বাসা থেকে টেনে বের করেছি। বেচারা মরার আগে অনেক কান্নাকাটি করেছিল, আমার কাছে অনেক মাপ চাচ্ছিল, কিন্তু আমি তো মাপের কারখানা খুলে বসিনি। ওকে ধরে অনেকগুলো আছাড় দিয়েছিলাম, তারপর মাথাটাকে ধরে যখন ঘুরিয়ে দিব তখন ভাবলাম কোনোদিন কোনো মানুষের ভুঁড়ি দেখি নাই, আজকে দেখি মানুষের ভুঁড়ি কেমন। তাই মাথাটা না ঘুরিয়ে আরো কয়েকটা আছাড় মারলাম আর হারামির বাচ্চাটাকে শুয়ে দিয়ে দু হাত দিয়ে পেটে ঢুকিয়ে ফেলি, হাতটা সাথে সাথে মরে গেল। আর আমি ওর নাড়িগুড়ি নিয়ে ঘাটছিলাম, এরপর ওকে উল্টা করে গেড়ে আসলাম কাদায়। তোর উত্তর পেয়ে গিয়েছিস, তাহলে এখন যা আমি ঘুমাব। তখন আমি জসিমের দিকে তাকিয়ে দেখলাম জসিম চোখ বন্ধ করে আমার সাথে সাথে কথা বলে ঘুমের মধ্যে। আমি তাড়াতাড়ি বাইরে চলে আসি। আগে তো জসিম কিছুক্ষণের জন্য পজেস থাকতো, কিন্তু এখন দেখা যায় প্রায় চব্বিশ ঘন্টা সে পজেস থাকে। সে কখন আমাকে তুমি করে বলে, কখন আমাকে তুই করে বলে। আমি একদিন স্বীকার করলাম যখন সে খুব রেগে যায় বা আমার প্রতি তার রাগ থাকে তখন সে আমার সাথে তুই তুকারি করে। তখন আমি রুমে গিয়ে চিন্তা করি এত কিছু হচ্ছে কিন্তু আমাদের কেন কিছু করছে না সে। প্রশ্ন তো অনেক কিন্তু মিলাতে পারছি না। জসিম ঘুম থেকে বলে, বাবা সব প্রশ্ন উত্তর না জানাই তোমার জন্য ভালো। এভাবে চলে থাকে আরো বেশ কয়েকদিন। জসিম সারাদিন যা করতো চোখ বন্ধ করে করতো, আর আজানের সময়টুকু এসবের হুঁশ থাকতো, সারাদিন শুয়ে থাকতো আর রাত হলে বাড়ির বাইরে যেত। একদিন সকালবেলার কথা, আমি বাজার থেকে বড় মাছ কিনে আনি, সেই মাছ উঠানে রেখে আমি হাত ধুতে যাই। এসে দেখি মাছটা নাই। আমি জসিমের আম্মাকে জিজ্ঞেস করি, ওখানে যে মাছ রেখেছিলাম এটা গেল কোথায়? জসিমের মা বললো, আমি তো জানি না, আমি তো এখন মাছ দেখিনি। আমি প্রথমে ভাবি হয়তো কোনো বিড়াল এসে নিয়ে গিয়েছে, কিন্তু আবার ভাবি এত বড় মাছ তো বিড়াল নিয়ে যেতে পারবে টানতে টানতে, তাছাড়া টানতে টানতে নিয়ে গেলে তো এটার একটা চিহ্ন থাকবে, সেখানে তো কোনো চিহ্নই নাই। আমি খুঁজতে খুঁজতে জসিমের ঘরের দিকে যাই, গিয়ে দেখি মাছের গন্ধ আছে, সেই ঘর থেকে মাছের গন্ধ আসছিল। তখন জসিমের ঘরের ভিতর থেকে বলে আমাকে, বাবা মাছটা কিন্তু অনেক মজা, এমন মাছই আমার খাবারের জন্য উপযুক্ত, পরের বার এর থেকে বড় মাছ আনবে। এই কথা শুনে আমি জসিম আম্মাকে গিয়ে সব বলি। জসিম আম্মা শুনে বলে, তোমাকে তো বারবার বলেছি একজন ভালো হুজুর আনো, ভালো হুজুর আনো, তার কাছে নিয়ে যাও ওকে, তুমি তো কোনো কথাই শুনো না। যেহেতু সেদিন আর কোনো বাজার ছিল না তাই আমি পুনরায় আবার বাজারে যাই। বাজার থেকে আসার সময় একজনের সাথে আমার দেখা হয়, সে একজন কবিরাজের খোঁজ দেয়, সাথে ঠিকানা দেয়। আমি চুপচাপ ঠিকানা নিয়ে চলে আসলাম। সেদিন বিকেলে আমি কবিরাজের বাসায় যাই আর তাকে সবকিছু খুলে বলি। কবিরাজের কথা শুনে বলে, আরে আপনি তো 3 বছর ধরে ভয়ঙ্কর জিনিস পালছেন, ও যার কাছে যায় তার পুরো পরিবার আস্তে আস্তে শেষ হয়ে যায়। আমার দাদাও ছিল একজন কবিরাজ, একবার তার সাথে এই খানজাবের দেখা হয়েছিল, একটা মেয়ে শুয়ে ঢুকে গিয়েছিল এই খানজাব, আমার দাদা সাহাতে পারেনি। আমার দাদাকে 3 মাস পাগল করে রেখেছিল, আমার দাদা কি করত কিছুই মনে থাকতো না। কিছুদিন পরে আমার দাদাকে পুকুরপাড়ের পাশে মরা অবস্থায় পাওয়া যায়, তার লাশটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। এই ঘটনাটি আমি আমার বাবার কাছ থেকে শুনি, আর আপনি চাচ্ছেন আপনার বাসায় তো আপনার বাসায় আমি এই সমস্যা সমাধান করে আমার কাঁধে আনি? মাফ করবেন ভাই, আমি এ কাজ করতে পারবো না।
কবিরাজের কথা শুনে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর জসিমকে আমাকে ডাক দেয়। আমি জসিমের কাছে যাবার পর জসিম আস্তে আস্তে বলে, কি কোনো কাজ হয় না তাই না? শুধু শুধু কবিরাজের কাছে গেছিলা?
আমার কথা অতীত ব্যাপার, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুতেই আছে। আমি বললে, কি করলে আমার ছেলেকে মুক্তি দিবেন আপনি বলেন তো? তখন জসিমের ভিতরে থাকা খানজা বলে থাকে, তোকে একটা গল্প শোনাই তারা। একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা ছেলে ছিল। সেই ছেলেটাকে সবাই কি বলে খেপাতে জানিস? জারজ বলে। কারণ তার মা বাবার কোন নাম ঠিকানা ছিল না। ছেলেটি জানতো না এই কথা, তাই তাকে কেউ দেখতে পারত না। ক্ষুধার জ্বালায় কারো কাছে খাবার চাইতে গেলে তারা দূর দূর করে তাড়িয়ে দিত। কারো বাসার কাছে ঘুমাতে গেলে তারা তাকে লাথি মেরে বের করে দিত। সেটার কি দোষ ছিল জানিস? ও তো নিজের ইচ্ছে দুনিয়াতে আসে নাই, কোনো না কোনো মায়ের পেট থেকে এসেছে। তখন সে ছেলেটা বাজারের কাছে এসে শুয়ে থাকতো, সারা রাত কান্না করে থাকতো মা মা বলে। তোরা মানুষ কেমন জানিস? জানিস না। সেটা শরীরে এক টুকরা কাপড় ছিল না। সেটা অন্য ছেলেদের ভালো জামা পড় পড়তে দেখে মনে মনে ভাবতো, যদি আমার বাবা মা থাকতো তাহলে হয়তো আমাকে এভাবে আদর করতো। সেটা লুকিয়ে লুকিয়ে দেখতে দেখতে বাবা মার তার সন্ধ্যার কি আসলে আদর করে যত্ন নেয়। কিছুদিন পর সেটা ভিক্ষা করা শুরু করে, কিন্তু তোদের মতো মানুষ সেটা সহ্য করতে পারে না, সেটাকে মেরে তাড়িয়ে দিল। সেটা তো বয়স বিশেষ ছিল না, ছেলেটা কোনো নাম না থাকায় তোরা সকলে সেটাকে জারজ বলে ডাকতি, তাই সে নিজের নাম জারজই ভেবে নেয়। আর এই কথা আজ তোকে বলছি কেন জানিস? কারণ সে বাজারে আমি থাকতাম, আমি সব দেখেও চুপ করে থাকতাম, কারণ আমি শয়তান। সে ছেলেটার পুরো শরীর মারের দাগ ছিল, আর সেখান থেকে টুকটুক করে রক্ত পড়ত। ছেলেটা যখন কান্না করছিল ব্যথা পেয়েছে, ছেলে যখন কান্না করে আমি দেখি, তখন সে কাউকে কিছু বলতো না। তার বাবা মা নাই দেখে সে কান্না করলে তার নিজের মধ্যে নিজের কষ্ট লুকিয়ে রাখত। ছেলেটা 7 দিন না খেয়েছিল, এই 7 দিন শুধু পচা পানি খেয়ে থাকতো। মাঝে মাঝে রাস্তায় পড়ে থাকা বাসি খাবার বা পচে যাওয়া খাবার কুড়িয়ে এনে বাজারে এসে বসে খেত। যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে, ছেলেটা হয়তো এই পচা খাবার কেউ পোলাও মাংস ভেবে খেত। কিন্তু ছেলে জানতো না একদিন তার সবকিছু ভেবে শেষ হয়ে যাবে। মার ক্ষেত্রেটি 2 দিন করুণ অবস্থায় এভাবে পড়ে থাকে, সেটা কোনো খোঁজ খবর কেউ নিত না। সেটার শরীর থেকে অনবরত রক্ত ঝরে যেত, যার জন্য ছেলেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। ছেলেটা মরার আগে মাটিতে কি লিখেছে জানিস? মা মা মা। কত শিয়াল কুকুর এসে ছেলেটার শরীর খেতে হয়েছে, কিন্তু আমি খেতে দিইনি। ভেবেছিলাম হয়তো কোনো ভালো মানুষ এসে ছেলেটাকে দাফন কাফন করবে, কিন্তু আমি ভুল ছিলাম। মানুষ কতটা খারাপ হলে এই কাজ করতে পারে আমি জানি না। লাশটা কিছুদিন পরে মরে মুখ পচা গন্ধ বের হয়। গ্রামের লোকজন এসে দেখে ছেলেটা মরে পড়ে আছে আর তার শরীর থেকে গন্ধ বের হচ্ছে। তাদের মধ্যে থেকে একজন বলে, ওরে এটা তো সেই জারজ সন্তান, জারজটা তাহলে মরে গেছে, ওকে কি করবো, কি করবো, কবর দিয়ে দিব, একে অপরের সাথে এরকম কথা বলতে থাকে। আরেকজন বলে, ধুর কি যে বলেন, এটা জারজ, কবর না দিয়ে বরং ওরে বস্তায় ফেলে মদিতে বস্তায় পেঁচে মদিতে ফেলায় দেন, যে কথা সেই কাজ, তাকে ধরে বস্তায় ভরে নদীতে ফেলে দিল। সেটা জানাজা পেল না, কবরের মাটিও পেল না। এসব দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম। আমি খোঁজ নিলাম এই ছেলের বাবা মাকে, খুঁজে বের করে সেখানে গিয়ে ওদেরকে মারলাম যেখানে ছেলেটি মারা গিয়েছিল। আমি ওদের শরীর অনেক আমি ওদের শরীর অর্ধেক কুকুর আর অর্ধেক শিয়ালকে খাওয়ালাম। আবারও গ্রামের লোক আসলো, তাদেরকে বস্তা ভরে নদীতে ফেলে দিল। তাতেও আমার রাগ কমে নাই, চলে গেলাম তার কাছে, যে এই ছেলেটিকে মেরে তার শরীর দাগ বানিয়ে ফেলছে। ওকে ধরে ঠিক সেভাবে মারলাম, কিন্তু একবারে মারিনি। সেই ছেলেটা যত কষ্ট পেয়ে মরেছে তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে ওকে মেরে ফেললাম। 2 দিন পরে আবারও গন্ধ পেয়ে গ্রামের লোকজন এসে 3টি লাশ একসাথে দেখে বেশ অবাক হয়ে যায়। একই জায়গায় 3টি লাশ কিভাবে আসলো? যেহেতু মরে পচে গেছে, তাই তারা বস্তা করে সেই লাশগুলোকে নদীতে ফেলে দিল। এভাবে আমি তাদেরকে মেরে ফেলি যারা সেই ছেলেটিকে কষ্ট দিয়েছে। তখন আমি আস্তে আস্তে ঠিক করে গ্রামের প্রতিটি ঘরে একজন ছেলে বা একজন মেয়েকে আমি মারব। তাই আমি প্রথমে একটি মেয়ের ভিতরে ঢুকি আর সেই মেয়েটিকে অত্যাচার করে থাকি। গ্রামের লোকেরা এটাকে অস্বাভাবিক ভাবে নেয় আর তারা একটা কবিরাজ ডেকে আনে। আর সে কবিরাজকে জানোস তুই? যার কাছে আজ গেছিলি তার দাদা। ওর দাদা কি পারে আর না পারে সব আমি জানতাম, তার কাছে কয়টা দিন আছে তাও আমি জানতাম। ওর দাদা আমার সামনে বসে অনেক তর্ক করে থাকে এবং আমাকে বিভিন্নভাবে ভয় দেখায়। যখন আমি ভয় পাচ্ছিলাম না, তখন একটা সময় ওর দাদা আমার শরীরে আঘাত করে থাকে, যার ফলে আমার রাগ উঠে যায় আর আমি মেয়েটার শরীরে থেকে তখন চলে যায়। কিন্তু ভেবে নেয় আমি অন্যভাবে, কিন্তু তারা ভাবিনি এরকম যে আমি তাদেরকে অন্য আমি মেয়েটাকে অন্যভাবে মারব। প্রায় 3 মাস পাগলের মতো সেই লোকটাকে রাখি, সব ভুলিয়ে দিই। আর যখন মরার লোকটা বলতে সেই মেয়েটার কথা বলছি, আর যখন মারার সময় আসলো তখন সেই পুকুর পাড়ের পাশে মেরে ফেলি রাখি। এভাবে মারতাম যাতে কেউ দেখলে ভয় পেয়ে যায়। আর সেই রাতে আমি সেই মেয়েটাকে মেরে ফেলি। এইভাবে 995 বাচ্চা আমি নিজ হাতে মারি। কিন্তু পরিবারটা যাদের বাচ্চাগুলো মেরেছিলাম তাদের পরিবার জানতো, হয়তো নর্মালভাবেই তারা মরেছে, কোনো কিভাবে কাউকে অসুস্থতা মরেছে কিভাবে হঠাৎ করে হয়তো মারা গিয়েছে। কিন্তু আমি যাদেরকে মেরেছি তারা কেউ বুঝতে পারিনি। আর অর্ধেক মায়ের বুক আমি খালি করে দিই আর আমি আরও কিছু শেখার জন্য চলে যাই সেই গ্রাম থেকে। যাবার আগে একটা হুজুরকে আমার নাম বলে যাই, খানজাব। সেই হুজুর পুরো গ্রামে আমার নাম ছড়িয়ে দেয় আর আমি জানি এটুকুই আমার জন্য ঠিক ছিল। জসমি ভিতরে থাকা খানজাবের কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল, কারণ একটা বাচ্চার জন্য এতগুলো মানুষের বাচ্চাকে মেরে ফেললে কিভাবে। আমি আর কিছু না বলে রুম থেকে চলে আসি, চিন্তা করতে থাকি যা বললো সব কি সত্যি নাকি। এরপর আমি আরো কবিরাজের কাছে যাই, কিন্তু কেউ এই কাজ হাতে নিতে চায় না। সবকিছু শুনে কবিরাজের আগে থেকেই তারা সবাই না করে দেয়। আর যে দু একজন আসতো তারা আসার আগেই কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হতো। আমি ভাবতে থাকি আমি কোথায় যাবো এবং কোথায় গেলে এই সমস্যার সমাধান পাবো। এর মাঝে ঘটার একটি ঘটনা, যে লোকটি আমাকে কবিরাজের ঠিকানা দিয়েছিল তাকে মেরেও গাছের সাথে ঝুলে রাখা হয়। এক কথায় আমাদেরকে যে সাহায্য করতে আসে তাকে মেরে ফেলা হতো। এর মাঝে আমার বাসার পাশের পুকুরের মাছ ধরতে যায় জেলেদের নিয়ে, তো কারণ পুকুরটা আমার ছিল, ভাবলাম মাছগুলো বড় হয়ে গেছে তাই মাছগুলো বিক্রি করে দিব। তখন জেলেরা পুকুরে নামলে জাল দিয়ে মাছ তোলার জন্য জাল উপরে উঠায়, তখন সবাই দেখি পুকুরে একটা মাছও নাই। আমি অবাক হয়ে যাই যে পুকুরে মাছ তুলতে আসলাম এতদিন পর একটা মাছও নাই, কিন্তু আমি তখন বুঝে গিয়েছি এগুলো কার কাজ। আমি জসিমের ঘরে যাই আর জিজ্ঞাসা করি কেন সব মাছ খেয়েছেন। জসিম ওর ভিতরে থাকা জিনটি বলে, তোর পুকুরে মাছ খাইতে অনেক মজা, আর আমার সাথীরা আর আমি সবাই মিলে মাছগুলো খাইছি। তবে জসিম যখন কথা বলতো ঠিক চোখ মুখ সে বন্ধ রাখতো সবসময়। কিছুদিন পরে আমি অনেক দূরের এক পাগল কবিরাজের খোঁজ পাই, আমি সেই কবিরাজের কাছে যাই। তবে যখন আমি যাই তখন আমি কোনো কিছু বলার আগে কবিরাজ বলে, তোর বাসায় যে আছে সে জিনটা কোনো সাধারণ জিন না, তার শক্তি অনেক ক্ষমতাধর, কাল আমি তোর বাসায় যাব। সেই সাথে কিছু জিনিস আনার কথা বলে দেয় আমাকে। আমি কবিরাজের কথা মতো সব জিনিস এনে রাখি। পরের দিন রাত সে কবিরাজ আসে আর আমাকে বলে জানতে আমি তা আনি এনেছি কিনা। আমি বললাম হুম আনছি। কবিরাজ সেই সব নিয়ে আমাকে বলে, যাই হোক না কেন কোনো রুমের ভিতর ঢুকবি না, এই বলে সে জসিমের রুমে চলে যায়। আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, মোটামুটি 2 ঘন্টা চলে যায়, জসিমের রুম থেকে কোনো সাড়া শব্দ আসে না। আমরা সবাই তখন চিন্তা করে যাই, অপেক্ষার প্রহর তখন আর বাড়তে থাকে। প্রায় 3 ঘন্টা পরে কবিরাজ বাইরে আসার বলে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা হবে না, ও হতে দিবে না। আমি যখনই বুঝি যে কিছু, আমি যখনই ঠিক করলাম যে কিছু করতে যাই তখন ভুলে যাচ্ছিলাম একটার পর এক কিছু, ও আমাকে ভুলিয়ে দিচ্ছিল আমার দ্বারা আসলে হবে না। আমি কোনো আমলই মনে করতে পারছিলাম না, যত মন্ত্রন্ত্র আছে কিছু মনে করতে পারছিলাম না, শুধু ওই ঘরটায় যাওয়ার পর। এইটা বলে কবিরাজ চলে যায় আর জসিম হাসতে থাকে। আর হাসতে হাসতে সে বললে, আর কত চেষ্টা করবি, কম তো করলি না, কোনো কিছুতে তো কিছু করতে পারলি না, যা আরো কে থাকে নিয়ে আমি দেখবো তোদের সে সীমানা কোথায়। এবার সবাই ভয় পেয়ে রুমে চলে যায় যা যা রুমে। আর আমি যখন রুমে যাব তখন দেখি জসিম বাসা থেকে বের হয়ে কোথায় গেল, আমি বুঝে গিয়েছিলাম কি হবে। পরদিন শুনি সেই কবিরাজকে মেরে তার হাতের হাত পা ভেঙে দূরে ছুড়ে ছিটে রাখা হয়। জসিমের মা বলে, তুমি এর থেকে ভালো কাউকে নিয়ে আসতে পারবা? আমি ডেকে বলি, দেখো না যাকে আনি তাকেই মেরে ফেলে, কি করবো আমি, নিজের ভালো করাতে গিয়ে অন্যের জীবন চলে যেতেছে, কিভাবে আনবো এটা আমি বুঝতে পারতেছি না, আমি কি করবো কাছে যাবো, সব আগে থেকে সে জানতো। তাদের ভয় দেখে দূরে রাখতো যাতে ঘরে আসতে না পারে, যারা আসতো তাদের কি হচ্ছে তো দেখেই যাচ্ছেন। এসব শুনে জসিমের মা কান্না করতে করতে বলে, যাই হোক না কেন তুমি আমার ছেলেকে বাঁচাও, আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে আনো। আমি পরের দিন থেকে খুঁজে থাকি কোথায় ভালো কবিরাজ বা খুঁজে পাবো, সাথে রিফাতও খুঁজতে থাকে। আমাদের জন্য হুজুর খোঁজা আর পচা পানিতে সুই খোঁজা একই রকম হয়ে গিয়েছিল।
এরপর হুজুর, আমি এবং আমার ছেলে অনেক খোঁজাখুঁজির পর আপনার ঠিকানাটা পাই।
এই কথা বলে জসিমের বাবা অনেকক্ষণ পর থেমে যায়। রিফাত আমাকে বলে, হুজুর আমি কিছু বলতে চাই। আমি বললাম, বলো কি বলবে? রিফাত বলতে শুরু করলো, হুজুর আমার ভাই আগে এমন ছিল না, আমি ওখানেই থাকতাম, একসাথে সময় কাটাতাম। আমার ছোট ভাইটা অনেক ভালো মানুষ ছিল। একদিন আমি জসিমের কাছে গিয়ে বলি, আয় আজ আমরা একসাথে মাছ মারতে যাব। পাশের গ্রামে একটা পুকুরে অনেক মাছ আছে, আমরা সেখানে গেলাম। জসিমও আমার কথা রাজি হয়, আমরা চলে যাই মাছ মারতে, সাথে বন্ধুরাও ছিল। যখন সে পুকুরের সামনে যায়, আমি দেখলাম জসিমের চেহারা অন্যরকম হতে থাকে। আমি জসিমকে বলি, আয় পুকুরে নাম। জসিম বলে, না ভাইয়া তোমার নামও, আমি উপরে বসে থাকি, আর যে মাছ মেরে এখানে রাখবে আমি সেটা পাহারা দিব। আমি আর কিছু বললাম না। আমরা অনেক মাছ মারি হাত দিয়ে, এরকম জাল দিয়ে আর কি। তো এক পাতিল মাছ পড়ে রাখে, জসিমকে দেখতে বলে আবার মাছ মারতে যাই। এর মাঝে আরেক পাতিল ভরে যায়, আমি উপরে রেখে এসে যে পাতিল ভরে গেছে সেই পাতিল আমি আমার খেয়াল করে দেখি যে একটা মাছও নাই। আমার আমি খুব অবাক হয়ে যাই আর জসিমকে জিজ্ঞাসা করি যে, কিরে ভাই এত মাছ রাখলাম, পাতিলে গেল কই? জসিম বলে, ভাইয়া আমি মাছ রেখে একটু অন্য জায়গায় গেছিলাম, এসে দেখি মাছ নেই। আমি আর কিছু না বলে পরে পাতিল রেখে আবার পুকুরে নামি। এটাই ছিল আমাদের শেষ পাতিলের মাছ। আমরা সবাই পুকুরে থেকে উঠে যাই ভরা পাতিল নিয়ে, কিন্তু দেখি পরের পাতিল লোক খালি এবং মাছ নাই। তা আমাদের মধ্যে একজন বলল, চল এখান থেকে চলে যাই, হয়তো এখানে কোনো খারাপ কিছু আছে। আমাদের মধ্যে কারো আইডিয়া ছিল না যে এই কাজ জসিম করতে পারে। আমরা যখন রাস্তা দিয়ে বাসার দিকে আসতে থাকি, মাঝ রাস্তায় আমরা সব অনুভব করি আমাদের পিছনে অনেক মানুষ আসতে আসতে এবং অনেক বাতাস বইতেছে। আমরা ভাবি হয়তো ঝড় আসবে, কিন্তু সামনে কোনো বাতাস ছিল না। কিছুক্ষণ পরে পিছন থেকে শব্দ আসে, মাছ তো ধরলে কিন্তু বাসায় তো নিতে পারবি না, যদি নিজের ভালো চাস তাহলে মাছগুলো রেখে যা। আমার বন্ধুরা সবাই পিছনের দিকে দৌড় দেয়, কিন্তু জসিমের মাঝে কোনো পরিবর্তন নাই, জসিম স্বাভাবিকভাবে ছিল। জসিম আমাকে বলে, ভাইয়া মাছের পাতিল রেখে দাও না, সামনে তো বিপদ, এরা ভালো না, তুমি রেখে দাও ভাইয়া। এই বলে আমার হাত থেকে পাতিল নিয়ে নিচে রেখে আমরা চলে আসি। আসলে আমার কিছু বলার শক্তি ছিল না, কেন জানি শক্তিটা ছিল না এটা আমি বলতে পারবো না। বাসায় চলে আসি, গোসল করে আমি জসিমের সাথে শুয়ে পড়ি। আমি যখন জসিমের পাশে শুইলাম, আমার নাকে মাছের গন্ধ, এরকম একটা গন্ধ পাই আর কি, নাকে মাছ মাছের আশের একটা গন্ধ আমি পাই। ভাবলাম মাছ মার দিকে হয়তো এরকম হয়েছে। মাঝ রাতে আমি একটা স্বপ্ন দেখি, আমি দেখলাম জসিম পুকুর পাশে বসে মাছ ধরে খাইতেছে আর আমাকে বলতেছে, ভাইয়া আসো দুজন মিলে মাছ খাই। আমি তখন বললাম, না আমি খাবো না, তুই পুকুরে মাছ দে, কি হবে এগুলো খেলে তো লত, মানে তোর এরকম কষ্ট লাগলো না? এটা শুনে জসিমের চেহারা অনেক ভয়ঙ্কর হয়ে যায়। আমি দেখলাম জসিমের মুখের এক পাশের হাড় দেখা যাচ্ছে, এটা দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি জসিম বসে আছে আর আমাকে বলতেছে, ভাইয়া আমার সাথে খেলে তো এমন দৃশ্য দেখতে হতো না। আমি কিছু বলতে যাব, তার আগে জসিম বলল, তুমি ঠিক ভাবতেছ, সব মাছ আমি খাইছি। এই কথা শুনে আমি ভয়ের রুম থেকে চলে আসি। পরের দিন আমি বাবাকে সব বলি। আড়াই দিনের কথা, আমি এক জায়গাতে বেড়াতে যাবো, জসিম বলল, ভাইয়া আমাকে সাথে নিয়ে চলো। আমি কিছু না বলে আমার সাথে নিয়ে যাই। জসিম রাস্তায় স্বাভাবিক থাকে, সমস্যাটা শুরু হয় জসিমকে নিয়ে যখন খেতে বসি। আমার সামনে সব রকম খাবার আমাদের সামনে এরকম এনে রাখা হয়। আমি দেখলাম জসিম প্লেটে খাওয়া মাত্রই খুব দ্রুত শেষ করে ফেলছে। জসিমের খাওয়াটা ছিল অনেকটা অমানবিক, কারণ খেতে ছিল সে প্রায় একসাথে 8-10 প্লেট খেয়ে ফেলে। আমি এটা দেখে বেশ ভয় পেয়ে যাই, আশেপাশে মানুষ এসব দেখে অবাক হয়ে যায়, কেউ তো হাসাহাসি করছিল। আমি সরমে এই খাবার রেখে জসিমকে নিয়ে বাসায় চলে আসি। আমি ছুঁ টুমি এনে অনেক রাগারাগি করে, জসিম একটা কথা তখন বলে না। আমি চলে আসি নিজের রুমে আর ঘুমিয়ে যাই। এটা ভাবতে ভাবতে যে জসিমের সাথে এত রাগারাগি না করলে বা হতো, আমি সকালে সরি বলে দিব। আমি ঘুমার সাথে সাথে একটা স্বপ্ন দেখি, আমি দেখলাম একটা জঙ্গলের মাঝে আমি হারিয়ে গেছি, মা বাবা সবাইকে ডাকতেছে, কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি বসে বসে কান্না করতে হঠাৎ একজন বয়স্ক মানুষ আমার কাছে এসে এবং আমাকে জিজ্ঞেস করে, রিফাত কি হয়েছে, তোমার তো কান্না করতেছো কেন? বললাম আমি রাস্তা দিয়ে হারাই ফেলছি। সে লোকটি বলল, সমস্যা নেই আসো আমার সাথে, আমি তোমাকে জায়গায় নিয়ে যাব। আমি লোকটির সাথে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতে আমার মনে পড়ে, আর এই বয়স্ক লোক তো আমার নাম জানবার কথা না, তাকে আমি চিনিও না, তোমার নাম জানলো কি করে? আমি যখন জিজ্ঞাসা করতে যাব, লোকটি আমাকে বলল, রিফাত তুমি ভাবতেছো আমি তোমার নাম কি হয়েছে, তাই তো? আসতে থাকো, উত্তর পেয়ে যাবা। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা চাচা আপনার বাসা কোথায়, কি করেন আপনি? লোকটি কিছু বলল না, আমি আবার জিজ্ঞেস করলাম, চাচা আপনি কি এই গ্রামে থাকেন? লোকটি তখনও উত্তর দিল না। আমি আবারও জিজ্ঞেস করলাম, আপনার পরিবারে কে কে আছে চাচা? লোকটি আমাকে তখন একটা ধমক দেয়, চলে চুপ, একদম চুপ, একটা কথা বলবা না, বেশি কথা বলা আমি পছন্দ করি না। তখন আমি বেশ ভয় পেয়ে যাই, আমি কিছু বলি না। আমি কিছু দূর যাওয়ার পর সেই লোকটি আমাকে বলে, আমার নাম খানজাব, আমি 120 বছর ধরে এখানে থাকি। আমি ভাবলাম, খানজাব এটা আবার কেমন নাম? লোকটি বলল, আমি সেই দিনও ছিলাম, আছি আর থাকবো। আমি লোকটির কথা কিছু বুঝলাম না, লোকটি কি বলো না বললো। লোকটি তখন আবার বলা শুরু করলো, এইখান দিয়ে সামনে যাওয়া পেয়ে যাবে। আমি তার কথা মতো সামনে যেতে থাকি আর চারপাশে বড় বড় গাছগাছালি ছাড়া কিছু দেখতে পাই না। কিছুক্ষণের মধ্যে আমি নিজেকে আবিষ্কার করি একটা বালির মাঠে। আমি দেখলাম কিছুটা দূরে একটা খাটি রাখা, খাটের মধ্যে একটা লাশ শোয়ানো। আমি ভাবলাম, এখানে এত রাতে এটা কার লাশ? আর আমার তো বাসায় যাওয়ার কথা, আমি এখানে কেন, আমি কিভাবে আসলাম এখানে? তাহলে কি সেই লোকটা আমাকে ভুলস্থানে আসলো? আমি দাঁড়িয়ে থাকি, কিছুক্ষণ পরে দেখলাম সেখানে 7-8 জন লোক আসলো, দেখতে মানুষের মতো কিন্তু কালো কাপড় পরা, মুখ ঢাকা। তার লাশের কাছে এসে আমার দিকে ঘুরে আমার হাত দিয়ে আমাকে তাদের কাছে যেতে বললো। আমি ভাবলাম হয়তো আমাকে কোনো সাহায্যের জন্য ডাকছে, আমি কিছু না ভেবেই চলে যাই তাদের কাছে। তাদের মধ্যে একজন আমাকে ইশারা দিয়ে বললো, খাটিয়াটা কাঁধে নিতে আর তাদের মধ্যে যেতে। তারা সবকিছু আমাকে ইশারা দিয়ে বুঝিয়ে যাচ্ছিল, আমি জানি না কি করে তাদের ইশারায় বুঝছিলাম। আমি লাশের খাটিয়াটা কাঁধে নিয়ে তাদের সাথে যেতে থাকি। আমি হাঁটার সময় খেয়াল করলাম তাদের মুখ থেকে কিছু জিনিস শব্দ আসছে, কিন্তু আমরা মুসলমানরা লাশ কাঁধে নিলে পড়ি আসাদুল্লাহ, কিন্তু তারা অন্য কিছু পড়ছিল তাদের ভাষায় যেটা আমি বুঝতে পারি নাই। কিছু দূর যাওয়ার পরে আমাকে একটা ইশারা দিয়ে বললো লাশটা নিচে রাখতে। আমি নামিয়ে দেখতাম এটা কোনো কবরস্থান না, আমি যেখানে ছিলাম চারপাশে বাঁশ ঝাড় ছিল আর মাঝখানে একটা কবর খোঁড়া, মনে হয় আগে থেকে কেউ এই জায়গায় কবর করে রেখেছে। তাদের মধ্যে একজন আমাকে ইশারা দিয়ে বলে লাশটা ধরে কবরে নামাতে। আমি লাশের কাছে যাই আর ভাবি, এত দূরে লাশটা নিয়ে আসলাম, একবারও লাশের চেহারা দেখলাম না, এখন তো কবর দিয়ে যাবো, তার আগে একবার দেখে নি যে কার লাশ এটা। আমি লাশের মাথার উপর থেকে যখন কাফনের কাপড় সরাই, আমি যা দেখি সেটা আমি দেখে মনে হয় জ্ঞান হারিয়ে ফেলি। আমি দেখি সেটা কারো লাশ না, আমার নিজের লাশ। তার মানে আমি এতক্ষণ আমার লাশ নিয়ে আসলাম, তখন হুশ আসে আমি ওখানে ছিলাম। আমি উঠে দেখি তার লাশের পাশে বসে বসে একজন একজনকে কি কি জানি বলছে, আর তাদের মধ্যে একজন আমার কাছে এসে আমার কলার ধরে টানতে টানতে সেই কবরের দিকে নিয়ে যায়। আমি ভয়ে তখন কান্না করে দিই আর বলি, আমার অপরাধ কি, আমার সাথে এমন কেন করতেছেন, আমাকে মাফ করে দেন। তারা কেউ আমার কথা কানে নিচ্ছে না। কিছুক্ষণ পর তারা কজন একজন আমাকে ধরে সেই কবরে ছুঁড়ে ফেলে দেয় আর আমার উপর মাটি ফেলতে শুরু করে। আমি ভাবলাম আজ হয়তো আমার শেষ দিন, আমি আল্লাহকে স্মরণ করলাম। আস্তে আস্তে আমার চোখে এসব কিছু অন্ধকার হতে লাগলো, আমার নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। আমি সবটুকু সত্যি দিয়ে আল্লাহকে বলে ইতকা দিয়ে থাকি আর আমার হুশ আসে। হুশ আসার পর আমি আরো ভয় পেয়ে যাই, আমি নিজেকে সেই কবরের পাশে পাই আর চিন্তা করি, আমি না রুমে শুয়েছিলাম তাহলে আমি এখানে কিভাবে আসলাম? আমার পুরো শরীর মাটি ছিল আর সারাদিকে চারপাশে বেশ অন্ধকার, কিছুই ছিল না। আমি কিছু বুঝতে পারছিলাম না আমি কিভাবে এখানে আসলাম। কিছুক্ষণ আগে যেটা দেখেছি সেটা কি সত্যি ছিল না স্বপ্ন দেখলাম, মাথা ঢুকছিল না। কিছুক্ষণ পর আমি দেখলাম কেউ একজন আমার দিকে আসছে, সেটা আর কেউ না জসিম, কিন্তু তার চেহারাটা ছিল অন্যরকম, তার শরীরের পোশাকটা ছিল অন্যরকম। একেবারে আইসিভাবে আমাকে বলে, হ্যাঁ তুই আমার সাথে ডাক দেখাস, তোর এত বড় সাহস কি করে হয় আমার সাথে ডাক দেখাস? আমি খানজা, 4টা রাজ্যের জিনকে শাসন করি, কেউ আমার মুখের উপর কথা বলতে পারে না, আর তুই আমার সাথে দেখাস? আজকে তোকে যেটা দেখালাম সেটা অর্ধেক, এরপর যদি আমার কাছে আসি যা বেয়াদবি করিস তার পুরোটা দেখবি, কিন্তু জীবিত হবে না মৃত হবে সেটা তুই বুঝে নিস। এই বলে আমার গালে একটা চর মারে আর আমার সাথে সাথে জ্ঞান আমি হারিয়ে ফেলি। ততক্ষণে জ্ঞান আসে, আমি দেখি আমি নিজের ঘরেই পড়ে আছি, কিন্তু আমার শরীরে তখন মাটি লাগানো ছিল এবং সারাশরীর বালু বালু লাগছিল। আমার গালে যে চর মেরেছিল সে চরের দাগটা ছিল। আমি নিজের মধ্যেই তখন কনফিউজ ছিলাম, কি হচ্ছে আমার সাথে, ভাবছিলাম, খুব ভয় পাচ্ছিলাম, কি চায় সে জিনটা, কোনো উত্তর ছিল না আমার কাছে। এর মধ্যে আমার সাথে যা যা হয়েছে তা আমি কাউকে আর বলতে পারিনি, আমি জানতাম এগুলো বাবা মা শুনলে আরো অনেক ভয় পাবে, তাই কিছু বলিনি। এরপর থেকে আমি জসিমের কাছে খুব কম যেতাম। একদিন বাবা মাকে কিছু জিনিস আনার জন্য বাজারে যেতে বলে, আমি জসিম কিনে বাজারে যাই ঠিক, কিন্তু আমি ওর থেকে দূরে ছিলাম। সবকিছু কিনে আসার সময় জসিম বলে, ভাইয়া আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। ভাবলাম ছোট ভাই মিষ্টি খাবে, সমস্যা কি, তাই এক দোকানে নিয়ে তাকে মিষ্টি কিনে দিই। তখন জসিম বলে, এই মিষ্টি তো কিছুই হবে না, আমার 2 কেজি মিষ্টি কিনে দাও। আমি ভাবলাম একজন মানুষ কিভাবে 2 কেজি খাবে। যাই হোক, আমি জসিমের প্রথমে 2 কেজি মিষ্টি কিনে দিলাম। জসিম আমার সাথে হাঁটছে আর একটা একটা করে মিষ্টি খেয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর জসিম বলে, ভাই হেঁটে মজা পাচ্ছি না, চলো কাছে নিয়ে গিয়ে নিচে গিয়ে বসি। আমি বিরক্ত হয়ে বললাম, দেখ আমাদের বাসায় তাড়াতাড়ি যেতে হবে, এমনি বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, দেখি সে কি করে। আমি দেখলাম জসিম ঠিকই অনেক কিছু বলার পরও রেগে যায়। সে আমাকে ধমক দিয়ে বলে, তোকে বসতে বলছি বস, একটা কথাও বলবি না। আমি বুঝে গেলাম জসিমের মধ্যে আর জসিম নেই। আমি তখন ভয় জসিমের কথা মতো এরকম গাছের নিচে বসি, জসিম খেতে থাকে আর সে তার মতো এরকম কাজ হয়ে যাচ্ছে, মানে একটা পর একটা মিশে সে খেয়ে যাচ্ছিল। এই বলে রিফাত তার সাথে যা ঘটে তা আমাকে বলে। তারপর তার সাথে এরকম যখন এটা তার সাথে জসিমের সাথে যে ইনসিডেন্ট ঘটেছিল সেটাই রিফাত আমাকে শেয়ার করে। আমি রিফাত এবং তার বাবা দাদাকে বলি, আমাকে একটা দিন সময় দিই, আমি আপনাদেরকে কাল জানাবো। আমার চিনতে পড়ে যাই, হয়তোবা এটা বলে দেয় আমাদেরকে যে হয়তোবা আমি আপনাদের বাসায় যাবো, কিন্তু আমি তারপর একটা চিন্তার মধ্যে থাকি আসলে কাজটা কি করতে পারবো কি পারবো না। আমার কথা তারা একটু ভরসা পায়। আমি বললাম, আপনাদের নাম ঠিকানা দিন, যদি আল্লাহর কাছে কোনো সমাধান আমাকে আমার কাছে থাকে তৌফিক দেন, তা আমি নিশ্চিত করব। জসিমের বাবা আমার হাত দুটো ধরে কান্না করে থাকে, আমি তাদেরকে সান্ত্বনা দিলাম এবং আমি জবান দেই তাদের ছেলেকে আমি দেখতে যাব। তখন তারা সেখান থেকে চলে যায়। হ্যাঁ, বসে বসে ভাবতে থাকি কোন হজুর কবিরা জসিমকে ভালো করতে পারে না, সেখানে আমি গিয়ে কি করবো, তাই না আল্লাহ সমাধান করবেন কিভাবে। রাতে ইয়াকুব আমার কাছে আসে, তখন আমি কোরআন শরীফ পড়ছিলাম। ইয়াকুব এসে আমাকে সালাম দিল, আমি সালামের উত্তর দিই। তখন ইয়াকুব আমাকে জিজ্ঞেস করলো, হুজুর আমাদের তসবিটা কোথায়। আমি বললাম, পাশের রুমে রাখা, কেন কি হয়েছে। ইয়াকুব বলল, তসবিটা নিয়ে আসেন। আমি কিছু না বলে পাশের ঘর থেকে তসবিটা নিয়ে আসতে যাই। ঠিক তখনই দেখলাম তসবিটা অনেক গরম হয়ে আছে। ইয়াকুব আমার পাশে এসে তসবিটার উপর জমলে পানি ছিটিয়ে দিল, সাথে সাথে তসবিটা আগের মতো হয়ে যায়। আমি এসব দেখে কিছুতেই বুঝতে পারছিলাম না। ইয়াকুব বলল, হুজুর আসেন এখানেই বসেন। আমি বসলাম। আমি কিছু বলার আগে ইয়াকুব আমাকে বললো, আপনি কি জানেন না তসবিটা কেন আপনাকে দিয়েছি। আমি বললাম, জি এটা তো আমি জানি। ইয়াকুব বললো, তাহলে তসবিটা আপনার কাছে না রেখে অন্য ঘরে কেন রেখেছেন। আমি বললাম, আমার কাছে কিছু লোক এসেছিল, তাই তসবিটা এখান থেকে এখানে রেখে এই ঘরে আমি বসেছিলাম। ইয়াকুব বললো, আপনি কি জানেন আপনার বাসায় খারাপ কিছু জিন ঘোরাঘুরি করছে। আমি বললাম, কই আমি তো বুঝতে পারিনি। ইয়াকুব বললো, কারোর সাথে কথা বলার সময় চোখ কান খোলা রেখে কথা বলবেন, নিজের মন দিয়ে সবকিছু অনুভব করবেন, তাহলে বুঝতে পারবেন আপনার চারপাশে কি হচ্ছে। আমি ইয়াকুবের কাছে আমার ভুল স্বীকার করি। ইয়াকুব বলল, কার এসেছিল আপনার কাছে এবং সেজন্য তারা এখানে এসেছে। আমি ইয়াকুবকে সবকিছু খুলে বললাম এবং সেই জিনের নামটাও বললাম, খানজাব। এই নামটা শুনে ইয়াকুব কিছুক্ষণ চুপ হয়ে যায়। আমি ইয়াকুবকে বললাম, কি হয়েছে, আপনি আজ এই নাম শুনে চুপ হয়ে গেলেন কেন, কোনো সমস্যা। ইয়াকুব নামটা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং বললেন, এই কাজটা আপনিও ছেড়ে দিন। আমি বললাম, কেন কি হয়েছে। ইয়াকুব বলল, সবকিছু জানতে না চাওয়াটাই ভালো, আপনি এই কাজটা হাতে নিয়েন না। আমি বললাম, আমি তো ওনাদের কথা দিয়েছি, আমি চেষ্টা করব, তাদের বাসায় যাব। তখন ইয়াকুব বলল, আপনি এই কাজের কথা ভুলে যান, সবকিছু আমাদের হাতে থাকে না, আর আল্লাহ সবাইকে সব ক্ষমতা দেয় না, আর আপনি এমন কিছু করবেন না যাতে আমি কষ্ট পাই। আমি কিছু বলতে যাব, তার আগে ইয়াকুব বলল, আমি 2 দিনের জন্য একটা কাজে যাব, এসে আপনার সাথে কথা বলব। ইয়াকুব, ওর কাছে আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম কেন তিনি সেই কাজটা আমার হাতে দিতে মানা করেছিল। ইয়াকুব বলেছিল, হুজুর আপনি আল্লাহর কসম লাগে আমাকে কথা কখনো আর জিজ্ঞেস করবেন না, এবং আপনি যদি চান যে আমি আপনার সাথে থাকি সবসময় তাহলে অবশ্যই এই কাজটা হাতে নেবেন না, আপনি তাদের সাথে যোগাযোগ করে জানিয়ে দিন এই কাজ আপনার দ্বারা করা সম্ভব না। আজ পর্যন্ত আমি জানতে পারিনি কেন ইয়াকুব এটা আমাকে কাজটা করতে মানা করেছিল। সুমন ভাই এই ঘটনা সম্পূর্ণ শুনেন এবং হুজুরের মনে তখন তিনি আতঙ্কে ছাপ পান, কিন্তু কেন ইয়াকুব এটা না করেছিল কখনো তিনি আর জানতে পারেন না।